This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Queen presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni Jokhon Bhul Koren, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরজি কিদিয়া এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। 11:20 হচ্ছে সময় এবং বরাবরের মতোই যাহা বলিব সত্য বলিব মঞ্চ আলোকিত। মঞ্চে সত্যের আসনে বসে আছেন একজন, একটু পরেই আমরা তার পরিচয় জানবো। তারও আগে আপনাদেরকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব প্ল্যাটফর্মে এসে যদি নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে আপনি স্বীকার করতে চান, দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন। টেক্সট করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এবং আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। সেল নাম্বারটি দিতে অবশ্যই ভুল করবেন না। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আমরা আর জে রাজুর কাছ থেকে জেনে নেব আমাদের অনুষ্ঠানে কে রয়েছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিডিয়া। বিজয় এই নামটি দ্বারা আমরা জয় করাকে বোঝাই। ঠিক তেমনই আমাদের আজকের অতিথি বিজয়ও স্বপ্ন দেখেছিলেন জয়ের। স্বপ্ন দেখেছিলেন লেখাপড়া শেষ করে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য কিছু করবেন, যে কোনো কাজে জয় সে নিয়ে আনবেন। বিজয় যতটুকু পেরেছেন অন্যদের সাহায্য করেছেন, এলাকার মানুষকে বিভিন্ন সময়ে টাকা দিয়ে অথবা অন্য কোনোভাবে সাহায্য করার চেষ্টা করেছেন, কিন্তু কিছু ভুল তাকে দাঁড় করিয়ে দিয়েছে অন্য এক জগতে। আর সেই জগতের পুরোটুকু শুনতে চলে যাচ্ছি কিডিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে, আমরা জানলাম যে বিজয় রয়েছে আমাদের সঙ্গে এবং বিজয়কে আমি প্রথম যে প্রশ্নটি করতে চাই, এই অনুষ্ঠানটিতে মানুষ তার বিবেকের তারণাবোধ থেকে আসে। নিশ্চয়ই আপনি বিবেকের তারণাবোধ থেকে এখানে এসছেন। আপনার বিবেককে জাগানোর কাজ কে করেছে?
আমি মূলত আমি যে কাজগুলো করেছি সেগুলো আমার কোনোদিন প্রকাশ করার ইচ্ছা ছিল না, কিন্তু জেজেস অনুষ্ঠান শোনার পরে আমার বিবেক আমাকে প্রতি মুহূর্তে তারা করছে যে যে ভুলগুলো করেছি কারো কাছে শেয়ার করতে পারছি না। জেজেস শোনার পরে আমার আগ্রহ হয়েছে যে আমি সারা পৃথিবীর মানুষকে আমার এই ভুলগুলো জানাবো, যাতে আমার মতো আর কেউ ভুল না করে, আমার মতো অপরাধ মানুষের কাছে অপরাধী আর যেন কেউ না হয়।
তার মানে আমাদের এই অনুষ্ঠানটি, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি, যাহা বলিব সত্য বলিব শর্ট ফর্ম হচ্ছে JBSB, সেই JBSB আপনাকে মূলত উৎসাহ দিয়েছে এই অনুষ্ঠানে এসে লাখো মানুষের কাছে আপনার সত্যগুলো স্বীকার করবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে ওর বিবেক বোধের দরজা খুলে দিয়েছে হচ্ছে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি স্বয়ং। আমরা অনুষ্ঠানের মূল পর্বে ঢুকে যেতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যাহা বলিব সত্য বলবো অনুষ্ঠানের তিনটা পর্ব আছে। একটা হচ্ছে ভুল বা অপরাধের পেছনের ব্যাকগ্রাউন্ড আসলে কি, ভুল বা অপরাধটা কি এবং তার প্রাশ্চিত্য আপনার জীবনে কি এসছে। আমরা একেবারে ছোট থেকে শুরু করতে চাই, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব মূল পর্ব।
আমার নাম মোহাম্মদ বিজয়, আমার দেশের বাড়ি জামালপুর, আমার মা বাবা ছোট বোন আমি, আমরা ফ্যামিলিতে চারজন মেম্বার, আমাদের সংসার ভালোই ছিল, আমাদের দোকান ছিল, বাবা কাঠ মিস্ত্রি কাজ করতেন, মা গৃহিণী। আমি লেখাপড়া তখনও করি না, আমার অনেক ছোট, তারপরও কিছুটা হলে মনে আছে আমি সেগুলো বলতেছি। আমি যখন 9 বছর বয়স তখন আমি ব্রাগ স্কুলে ভর্তি হই। তার আগে থেকে আমার একটা মানে বাজে নেশা ছিল, সেটা হচ্ছে ছবি দেখা। আমার একটা ইচ্ছা ছিল যারা নায়ক তাদের মতো হয়ে বড় কিছু আমি দেশের জন্য কিছু করব। তাছাড়া আমার আরেকটা স্বপ্ন ছিল, যেটা একদম আমার প্রিয় স্বপ্ন, যে আমি লেখাপড়া করে সেনাবাহিনী হব, দেশের জন্য মানুষের কল্যাণের জন্য আমি কিছুটা হলেও করবো, যাতে আমার মা বাবার মুখ উজ্জ্বল হয়।
ওকে, প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে নিই, বরাবরের মতোই আমাদের সঙ্গে আছেন যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি পুরো অনুষ্ঠানটি শুনে তার মূল্যবান মতামত অনুষ্ঠানে প্রদান করবেন। আমি নিশ্চিত হতে চাই তিনি আমাদের সঙ্গে আছেন। ডক্টর তাজুল ইসলাম, আপনি কি বিজয়কে শুনতে পাচ্ছেন? জি, এবং বরাবরের মতোই আপনার কাছ থেকে আমরা মতামত জানবো অনুষ্ঠানের শেষে। আপনাকে সঙ্গে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। হ্যাঁ বিজয়, আমরা যেখানটাতে ছিলাম যে আপনার স্বপ্ন ছিল আপনি সেনাবাহিনীতে যোগদান করবেন, তারপর?
যে আমার কাকা সেনাবাহিনী, আমি কাকাকে দেখে আমার খুব খুশি লাগতো যে আমি কাকার মতো একজন সেনাবাহিনী হব, দেশের জন্য মানুষের কল্যাণের জন্য কিছুটা হলেও করব, আমার মা বাবার মুখ উজ্জ্বল হবে, তারা মুখ ফুলে বলতে পারবে যে আমার ছেলে দেশের জন্য কিছুটা করছে। এই স্বপ্ন নিয়ে আমি স্কুলে ভর্তি হই। আমি আমাদের গ্রামে ব্রাজ স্কুল, আমি সেখানে ভর্তি হই, লেখাপড়া ভালোই চলতেছে। আমি যখন ক্লাস 3 পড়ি তখন আমি একদিন হঠাৎ বাজারে যাই, আগে থেকেও যেতাম, তারপরও সেদিন বাজারে যাই। বাজারে যাওয়ার পর সাথে বন্ধু বান্ধব থাকে তাদের সাথেই যাই, কিন্তু বাজারে যাওয়ার পর আমার মানে নতুন একটা খাওয়ার জিনিস যেটা আমি কখনো দেখিনি আগে, সেটা বাজারে উঠেছে, দাম মাত্র 3 টাকা। তো আমার কাছে টাকা নাই, এদিকে মা বাবা আমাকে খুব ভালোবাসে, তারপরও আমি বাবা কাজ করতেন, অথচ বাবার কাছে টাকা পয়সা চাইলে পাইতাম, কিন্তু মার কাছে পাইলেও একটু কম কম। আমার বাইরে যে খাওয়ার অভ্যাসটা দোকানে সেটা প্রচুর ছিল। তখন আমার এক মানে দুঃসম্পর্কে এক দুলাভাই, ওনার কাছ থেকে আমি 3টি টাকা ধার নিই, 3 টাকা দিয়ে দুলাভাই আমাকে 3টা টাকা দেন, আমি আপনাকে পরে দিয়ে দেবো। এই কথা বলে আমি টাকাটা নিয়ে ওই জিনিসটা আমি কিনে খাই বন্ধু বান্ধব মিলে। খাওয়ার পরে 2-3 দিন যে আমি মার কাছে বলতে সাহস পাই না যে মা, আমি দুলাভাইয়ের নাম ছিল খাজা, আমি খাজা দুলাভাইয়ের কাছ থেকে 3টা টাকা নিছি, ধার নিছি, এটা দেওয়া লাগবে। আমি এই কথাটা মানে ভয়ে বলতে সাহস পাচ্ছি না যদি মারে, এই ভয়ে আমি মাকে বলতেছিলাম না। কিন্তু দেখা গেল এক সপ্তাহ পরে সেই দুলাভাই আইসা, আমি বাড়িতে না স্কুলে, 3 টাকার জন্য মাকে নাকি কি কি বলছে যে 2 দিন আসছিল শুধু 3টি টাকার জন্য। তখন এই নিয়ে মা অনেক কান্নাকাটি করে আমাকে অনেক বকাবকি করে, সেই ফার্স্ট মা আমাকে বকা দেয় আমার একটা চর মারে। তখন আমার খুব কষ্ট লাগে যে 3 টাকার জন্য আমার মারলো, আর সে কিরকম মানুষ, আমি হয়তো ভয়ে বলতে পারিনি, সে 3 টাকার জন্য আমার মারে কথাগুলো বললো। তখন আমি কি করি, রাগ করে মানে মা যে এত আদর করতো, তারপর যে মায়ের পর থেকে আমার খুব একটা খারাপ লাগে, কষ্ট লাগে যে মা আমার খুব আদর করে, সেই মা মানে মারলো, বকা দিল। তখন আমি বাড়ি থেকে রাগ করে চলে যাই, চলে আসি আমাদের টাউনে শেরপুর, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলো হবে, যে আমি টাকা রোজগার করবো, যে 3 টাকার জন্য মা আমাকে মারলো, আমি টাকা রোজগার করবো, আমি লেখাপড়া করবো না। তখন আমি একটা চায়ের দোকানে,
মানে এই মারটা খেয়ে আপনি রেগে বাড়ি থেকে পালিয়ে আসেন?
জি জি।
তখন আপনার বয়স কত ছিল মনে আছে?
তখন আমার বয়স হবে 10.5 কি 11 বছর।
পড়াশোনা করতেন আপনি সেই সময়?
তখন ক্লাস 3 পড়ি।
আচ্ছা, ক্লাস 3 আপনি পড়েন। ওকে,
তখন চায়ের দোকানে আমি চাকরি নেই, চাকরিটা দেয় 10 টাকা দিন বা খাওন দেবে, চা বানাতে হবে, কাপ পিস ধুতে হবে, মানে এগুলো ছোট একটা দোকান, আমি দোকানে কাজ করি। হঠাৎ কাজ করার পর 3 দিন পরে আমার কাজকর্ম হয়তো ওদের কাছে ভালো লাগে না, কিন্তু আমি যতটুক পারি আমি ভালোভাবে করছি। তখন হঠাৎ করে ও বলে যে তোর কাজ করা লাগবে না, তুই তোর বাড়ি চলে যাবে। দোকানদার বলে সেও আমি রাত্রে আবার কান্নাকাটি করি যে মার জন্য মন খারাপ লাগতেছে, কি করলাম, রাত করে আসলাম। তখন সকালে আমাকে নাস্তা পর্যন্ত খেতে দেয়নি, বললো যে তুই এখান থেকে যা, তোরা যেন আমি আমার চোখের সামনে বা আমার দোকানের সামনে তোরা যেন না দেখি, যদি দেখি তাহলে তোর আমি পিটা মনে হয়। তখন আমি কাঁদতেছি, আমি ছোট হাফ প্যান্ট পরা, যে এখন আমি কি করবো, কোথায় যাবো, আমাকে এনে কেউ নেই, আমি কোনো অপরাধ করলাম না, আমাকে মারবে, লাঠি দিবে, মানে এরকম একটা অপমান জনিত খুব, তখনও খুব কান্না করি। কান্না করার পরে আমি ওই যে আমাদের এদিকে এই বলে ম্যাক্সি বলে এদিকে যেটাকে লেগুনা বলা হয়, তো ওখানকার এক ড্রাইভার আমাকে বলছে কি রে কাঁদতেছিস কেন? আমি বললাম দেখেন আমি এরকম করে বাড়ি থেকে আসছিলাম, কিন্তু আমার তো এই দোকানে চাকরি দিছিল, উনি হঠাৎ করে আমার রেগে গিয়ে আমার এই বাইকের দিছে, আমার তো এখন কি করার নাই, আমি কোথায় যাবো, কোথায় থাকবো, এখন তো বাড়িতে যেতে সাহস পাচ্ছি না, যদি মারে। তখন বললো যে গাড়িতে ডিউটি করবি, তখন আমি গাড়িতে ডিউটি করি, একদিন ডিউটি করি, ডিউটি করার পরে যে গাড়ি স্ট্যান্ডে আসে, আসার পর ড্রাইভার হোটেলে নাস্তা খেতে যায়, আমিও খেতে যাই।
এই সময়টাতে আপনার বাড়ির কথা মনে পড়তো না?
বাড়ির কথা যে শুধু রাত্রে মনে পড়তো, রাত্রে মনে আমার সারা রাত শুধু মার জন্য বাবার জন্য কেঁদেই যাইতো, প্রায় ঘুম আসতো না। তারপরে দিন আসলো, দিন আসলো ওই যে কাজের ফাঁকে মানে টাকার যখন নেশা রাত থাকে তখন ওদের কথা মনে পড়লো, মানে জিদ থাকে যে না আমার টাকা উপার্জন করতে হবে।
আচ্ছা আচ্ছা।
তখন ওই ড্রাইভার দোকানে বসে পান খাচ্ছে, আমি আসলাম এসে গাড়িতে, যে ড্রাইভার যেভাবে গাড়ি চালায় আমি ঠিক সেইভাবে ড্রাইভারের সিটে বসে মানে স্টার্টিং আর গিয়ার যেটাকে বলে ক্লাস এগুলো মানে
লাড়াচাড়া
করতেছিলাম। করার পর হঠাৎ শুধু তো সেরকম কোনো ধারণাই নেই যে এগুলা দিয়ে কি হয়, মানে শুধু জানে যে এগুলো হলে মনে হয় গাড়ি চালানি যায়, এটা ভাবে আমি ক্লাসটা নষ্ট করে ফেলি, ক্লাস আমি যে ওই গিয়ারটা ছিল সেটা ফেসে যায়, যেটাকে ফাঁসানো বলে গিয়ারটা ফেলে, তখন ও আসে, আসে আমার কয় কি রে গাড়ি এই অবস্থাকে, পরে বললাম দোস্তাদা আমি জানি না, পুরো এটা বলার পর থেকে আমার ঠাস করে একটা চর মানে, তখন আমার খুব কান্না পাইছে মানে আমি খুব কাঁদছি, পরে বলে যা আমার মা বাপ তুলে একটা বকা দেয়, বকা দেওয়ার পরে আমাকে বলে বাচ্চা, তখন আমি খুব কষ্ট পাই, পরে আমি ওনার সাথে ফার্স্ট বিয়াদবি করি যে বললেন কেন, যেত বড় লোকই হোক সেটা আমার মা বাবা কিন্তু প্রতিঘাত করলে আমি তার প্রতিশোধ নেবো, এটা আমার সবসময় ইচ্ছা। তখন আমি কি করি আমার হাতে শুধু একটা ইট থাকে, আমি ইটটাতে মাথার ভিতরে ডিম মারি, মাথাটা ফাটে না কিন্তু অনেকটা খুলে যায়, তখন ও আমাকে ধরে মানে ফাপড় মারে, তারপরে লাঠি মারে, মানে এভাবে আমার ওখান থেকে তাড়াই দেয়। তখন তো আমি এখন কোথায় যাবো, আবার বাড়িতে আসতে সাহস পাচ্ছি না, তখন আমার বাড়ি করতে খুব মনে পড়ে। তারপর এভাবে একদিন যায়, যাওয়ার পর আমি নেট করছি যে এখানে আর থাকবো না, শেরপুরি স্টেশন থেকে আবার ঢাকার বাস আসে, যে যেভাবে বলি যে বাসওয়ালাদেরকে বলে আমি ঢাকা যাবো। তখন সকালবেলা সারা রাত কিছু খাইনি, কারো কাছে খেতেও চাইনি, তো সকালবেলা খাওয়ার মানে এত বেশি খিদা লাগছে যে খালি পেটে পানি খেয়েছি একবার পেট ভরে, কিন্তু বমি করে আমার অবস্থা খুব সিরিয়াস, আমি কারো কাছে চাইতেও পারতেছি না যে আমার খুব খিদা লাগছে আমার একটু খাওন দেন, কারো কাছে চাইতেও পারতেছি না। তখন ওখানে ফল বেশি, আমি ওদের কাছে বললাম যে সংকোচ মানে না ই করতে পেরে, যে আমি সহ্য খিদার জ্বালাটা সহ্য করতে না পেরে আমি বললাম যে ওই ফলওয়ালার কাছে বললাম যে দাদা আমি রাত থেকে কিছু খাই না, আমার খুব খিদা লাগছে, আমার কিছু খাইতে দেন, এর বিনিময়ে আপনি যে কাজ করতে করবেন আমি সেই কাজই করবো। তখন সে বললো তোর কাজ করা লাগবে না, পরে একটা আম দিবে পচা, মানে গোটার ওই দিয়ে অর্ধেকটা পচা হবে, আর যে রাজশাহী যে ফজলি আমগুলো বড় আমগুলো বলে সেটা, আমটা যখন আমি কামড় দিতে যাই তখন আমার ছোট বোনের কথা মনে পড়ে যে এই আমটা যদি আমি একা খাই আমার বোন থাকবে না, আমরা দুজন ভাগ করে খাইতাম, তখন আমার ছোট বোনের কথা খুব মনে পড়ে। তারপরেও খিদার সহ্য করতে না পেরে আমটা খাবো, ভাবছি যে স্টেশনে গিয়ে খাবো, সামনে স্টেশন, ওরে আমটা নিয়ে আমি মনে হয় 2 থেকে 3 মিনিট হাঁটছি, হাঁটার পরে দেখি আব্বা, আব্বা মানে জড়াই ধরে কাঁদতেছে যে এতদিন থেকে বাড়িতে নাই।
কতদিন পরে দেখা হলো?
প্রায় 9 দিন। আব্বা তো জড়াই ধরে কাঁদতেছে, আমার তো আব্বারে দেখে মানে আব্বা মনে করেন যে একদম পাগলের মতো আমার পায়া, যে কিভাবে কাঁদতেছে এটা বলা প্রকাশ করার মতো না, আমিও কাঁদতেছি। তখন আব্বা বললো একটু চেহারাটা কি হয়েছে, কি করছো, সেগুলা তোর কে একটু তোর টাকা লাগতো, তুই আমাদের কইছি 3 টাকা দাঁড়ে তোর আমি 300 টাকা দিতাম, তুই বাড়িতে রাগ করে কিনলে গাইলি। ওই নিয়ে অনেক কান্নাকাড়ি, পরে আশেপাশের দোকানের লোকজন এলো কিয়েছে কিয়েছে কই রকম এরকম, পরে আব্বারে অনেক সান্ত্বনা দিল, দেওয়ার পরে আমাদের পায়ে মানে আব্বা অনেক খুশি, খুশিতে মানে বাড়ির দিক না যাইতেছে রাস্তা দিয়ে, মানে রাস্তা ভুলে মানে আত্মহারা, খুশিতে আত্মহারা গেছে যে কোন দিক যাচ্ছে। পরে অনেকক্ষণ হাঁটলাম, দেখে আমাদের বাইরে যাওয়ার রাস্তা পায় না। পরে আব্বা বললো যে রাস্তা তো এটা না, রাস্তা ভুল করছি। মানে তখন বললো আব্বা শুধু কাঁদতে আছে পোলা বানের মতো, আমি আব্বার দেখা দেখে আমিও কাঁদতেছি, খুব কষ্ট লাগতেছে। তো আসলাম, আসার একটু হোটেলে আসলাম। হোটেলে আসার পর আব্বা পরোটা খাইতে দিই, মানে হোটেলে বসালো, মানে মিসারকে বললো যে পরোটা দাও। তখন ওই পরোটা খাইতেও আব্বা মানে শুধু পোলা বানের মতো কাঁদতেছে। আমি পরোটা পেয়ে আমি খুব খুশি হয়ে গেছি, যে মনে হয় কতদিন ধরে খাইলে আমি, আমার পেটে একটু খিদা। আমি তখন চারটা পরোটা খেয়েছি, আমি চারটা পরোটা খাওয়ার পর আমার পেটটা ভরে গেছে। আমি তখন মনে হলো যে আমি খুব এত সুখ, এত শান্তি মনে হয় যে আর কোথাও নাই। আমি তখন এটা ফিল করতেছিলাম। খাওয়া শেষ করে গাড়ি তুলবো, তখন আব্বা বলতেছে যে তোর জন্য তোর মা কাঁদতে কাঁদতে প্রায় পাগলের মতো অবস্থা, আর তিন দিন ধরে এক ফোঁটা পানিও খেতে আসে না। সবাই টেনশন, সবারই প্রায় খাওয়া দাওয়া বন্ধ, যে এতটুক ছেলে বাড়ি থেকে রাগ করে গেল। আসার পরে গাড়ি থেকে নামলাম, নামার পর মা আমাকে দেখে সেই আব্বার মতো কান্না কাটে, সবাই কান্না কাটে, ওদের কান্না দেখে আমিও বেহোশ, আম্মা প্রায় বেহোশের মতো অবস্থা। যাওয়ার পরে কি অনেকেই নানা আবার একটু বকাবকি করলো যে তোর টাকা পয়সার দরকার, এরকম করে গেলি কে, তোর চিন্তায় আমরা কি অবস্থা, এগুলো নানান কিছু বললো। তখন আবার আমাকে স্কুলে পাঠালো, স্কুলে পাঠালে তখন আমি স্কুলে পড়ি। এর ফাঁকে আব্বা হঠাৎ ঢাকা চলে আসে, মানে কাশপুর গাঁও সে, ওখানে আবার আমার আম্মার মামা সেখানে একটা প্লাস্টিক কোম্পানিতে ডিউটি করে, আব্বার চাকরি হয়েছে, আব্বা ঢাকা চলে আসছে। তো যখন ঢাকা আসে তখন আমাদের কিন্তু ওই যে বাড়িতে একটা দোকান ছিল, ছোট একটা মুদি দোকান ছিল, পান সুপারি বিস্কিট এগুলো বেচা কিনে হয়তো, গরুও ছিল, চার পাঁচটা গরু ছিল, ওগুলো রেখে আব্বা ঢাকা চলে আসলো। যেহেতু চাকরি হয়েছে গ্রামের বাড়িতে আর কাজ করবে না, তো ঢাকা আসার পর ওই তখন আমি একলা গেলাম। মানে সবাই মা বাবাকে ভালোবাসে, আমি অনেক ভালোবাসি মা বাবাকে, কিন্তু বাবা আমার কাছে বন্ধুর চেয়েও মানে বেশি প্রিয়। বাবার চাকরি হয়ে গেল, তখন আমি একা হয়ে গেলাম। তখন আবার যে টাকা পয়সা, তখন আমার নেশা বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি, আর যে ছবি দেখার নেশাটা সেটা তো মাঝে মধ্যে দুই চার টাকা করে লাগতো মার কাছে, চাইলে দিত অবশ্য, মানে অনেক কষ্ট করে নিতে হইতো, এটা আমার ভালো লাগতো না। এভাবে আমার ক্লাস ফাইভ শেষ ব্রাক এভাবে ভালোই চলতেছিল। আমি ব্র্যাক শেষ করলাম, তখন স্কুলে ভর্তি হলাম, বেশ তিন চার মাস ক্লাস করলাম। ক্লাস করার পর টাকা পয়সা লাগে, পোলা পানি অনেক ভালো ভালো খায়, আমি টাকা পয়সা থাকে, তারপরে মার কাছে চাইতে সহজ পায় না, বা চাইলেও দু একবার চাওয়ার চাইলে জেনে অনেক কষ্ট করে নিতে হয়।
আচ্ছা,
তখন আমার একটা বদ অভ্যাস হলো কি, যে মানুষের কাছ থেকে দুই চার টাকা করে ধার করা, যে ওর কাছে পাঁচ টাকা, ওর কাছে দুই টাকা, এগুলো নিতাম ঠিকই, চাইলে দিত, কিন্তু আমি আবার শুট করতে পারতাম না। তখন আমার একটা মানে চাইতাম, যদি বিশ টাকা হয়েছে তাহলে দশ টাকা বাইরে থেকে পাইতাম, আর দশ টাকা আমি কোথা থেকে শুট করব। তো এটা মাথায় থাকতো যে আমি কি হবে, কিন্তু ওই যে খাওয়ার নেশাটা থেকে যেত। হঠাৎ এভাবে চার মাস ক্লাস করলাম, ক্লাস করার আমাদের বাজারে একটা ভালো ছবি আসতো, তো ছবি দেখতে যাব। তখন হলের টিকিট বারো টাকা আর পনেরো টাকা, আমার বন্ধুরা বলতেছে চল ছবি দেখে আসে, আচ্ছা ঠিক আছে চল। তখন আমি টাকা পাবো কোথায়, মার কাছে তো ছবি দেখার টাকা ছিল কখনো দিবেই না, তাছাড়া তাড়াতাড়ি বলবে, তখন ওরা মারতেও পারে বা পকা ছকা দিতে পারে। তখন আমার তিন বন্ধু মিলে একটা প্ল্যান করলাম, যে মানে গাং, যেটাকে আমরা মালতি বলে, আমাদের ওখানে গাং আছে, যে গাং থেকে আমরা হাঁস চুরি করে বেশ।
ওকে প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা এখন রয়েছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আজকে বিজয়ের জীবনের যে অপ্রিয় সত্য, সেই অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ডে আমরা বারবারই একটা কথা বলে থাকি, যে কোনো অপরাধী সমাজে আপনা আপনি গজায় না বা আপনা আপনি জন্ম নেয় না, তাদের পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ডের দরকার হয়। হয়তো কখনো সেটা দারিদ্র, হয়তো কখনো সেটা অসৎসঙ্গ, কিংবা পরিবেশ, কিংবা মানসিকভাবে পরিস্থিতি, যেটাই হোক না কেন কোনো কিছু একটা দায়ী থাকে, এবং সেটাই ধীরে ধীরে একজন অপরাধীর জন্ম দেয়াটাকে অনেক বেশি সহায়তা করে। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি, তিন মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি। আর বিজয়কে দেখার জন্য হোক, শোনার জন্য হোক, যে কোনো বিষয় আপনি যদি তার সম্পর্কে কোনো কোয়ারি করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক তিন মিনিট পরে।
Charge yourself.
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে আমি আরজি কেবি আর রয়েছি আপনার সঙ্গে। সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, সাউন্ডে রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু, সঙ্গে রয়েছে মৌসুমী এবং আরজে রাজু ও আরজে সুমন। আর আজকে জীবনের অব্যয় সত্যগুলো লাখো মানুষের সামনে স্বীকার করছে বিজয়। বিজয়ের কাছে আমরা ফিরতে চাই, তবে তার আগে বলছি অনুষ্ঠানের যে কোনো মুহূর্তে বিজয়ের কোন একটি বিষয় অসত্য লাগলে বা কনফিউশন তৈরি হলে আমরা সঙ্গে সঙ্গে এসএমএস পোলের দিকে চলে যাব। এসএমএস পোল মানে আপনি নিশ্চয়ই জানেন যে সেখানে ভোটাভুটির একটা ব্যাপার থাকে, আপনি ভোট দিয়ে জানাতে পারবেন আপনার মতামত এবং সেটার জন্য আপনি নিশ্চয়ই প্রস্তুত আছেন। ওকে, ফিরছি আবারও বিজয়ের কাছে। বিজয়, তারপর কি হলো? হাঁস চুরি করার প্ল্যান করছিলেন আপনার?
জি, আমরা তিন বন্ধু মিলে হাঁস চুরি করার প্ল্যান করি। তখন ভাবলাম যে হাঁস দিয়ে চুরি করবো, তখন আমার নানাদের প্রচুর হাঁস, ভাবলাম যে আমার নানাদের হাঁস চুরি করবো, এটা ওরা বুঝতে পারবে না যে অনেক থেকে তিনটা হাঁস হয়তো শিয়ালে খেয়েছে অথবা হারিয়ে গেছে, এইভাবেই চালিয়ে দেওয়া যাবে। তখন ওরা বললো আচ্ছা ঠিক আছে। তখন আমরা তিন বন্ধু মিলে মানে তিনটা হাঁস মানে গাঙ্গের এপার থেকে আমরা অপার দাবে মানে ধরি। তিনটা হাঁস ধরার পরে আমাদের ওখানে একটা বাজার আছে মানে পাশের গ্রামে, আমরা সেই বাজারে যাইতেই মানে একটা মহিলা জিজ্ঞেস করে যেগুলো হাঁস কোথায় নিয়ে যাচ্ছ। তখন আমরা বললাম যে ফুপুদের বাড়িতে, মানে ভয়ে বলতেছিলাম না যেগুলো বেচবো, কিন্তু সে বললো যে এগুলো কি বিক্রি করবা? আমাকে হ্যাঁ নিলে বিক্রি করব। তখন বললো যে কত নিবা? তখন বললাম যে তিনটা হাঁস আপনি 500 টাকা দেন। এত এত টাকা এগুলো দেওয়া যায় কি নাকি? পরে বললাম কত দিবেন বলেন? পরে বললো তুমি 200 টাকা নিও। আমি বললাম না, এগুলো তাহলে ফুপুরে দিয়ে আসি, পরে হাতের দিন আসলে ফুপুর বিক্রি করব। আমরা যেদিন হাঁস নিয়ে যাচ্ছিলাম চুরি করে, সেদিন হাতের দিন ছিল না, এই কারণে ওদের মনে একটু সন্দেহ ছিল যে এগুলো চুরি করা কিনা। কিন্তু পরে আর দুই বন্ধু বললো যে 200 টাকা, 200 টাকা তো ছবি দেখা হবে, খাওয়া দাওয়া হবে, তো দিয়ে দে। আমি বললাম আচ্ছা ঠিক আছে 200 টাকা নেই। তো সেদিন হাঁস বিক্রি করার পর পরের দিন আমরা ভালো ছবি টুবি দেখি হোটেলে, ভালো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে একটা ব্যাপারটা মানে কেউ জানে না মানে চাপা থাকে, তখন আমরা জায়গার মতো লেখাপড়া। তখন আমি দুদিন পর আমি চিন্তা করি যে আমি যে কাজটা করছি এটা তো ঠিক না, এটা যদি আমার চাচার যে ভালোর ভালো খারাপের খারাপ যদি তাদের কানে আসে মানে আমাকে জবাই করবে না, আমাকে বাইরে থেকে বের করে দেবে। তখন আমার এই চিন্তাটা মাথায় আসে। আমার চাচার এমনিতে ভালো কিন্তু প্রচুর রাগি, ওদের যদি একবার রাগ উঠে তাহলে অনেক বড় কিছু হয়ে যেতে পারে। এটাই ভেবে আমি বললাম না এগুলো গাছ আমি আর কখনোই করবো না, কারো কাছ থেকে ধার করে খাওয়া বা দোকানে বাকি খাওয়া বা এরকম চুরি করা আমি আর কখনোই করবো না, হলে যদি এর চেয়ে ভালো ছবি আসে আমি আর দেখতে যাবো না। তখন আমি আবার লেখাপড়া শুরু করি। তো আমার প্রায় বার্ষিক পরীক্ষা আসছে মানে প্রায় এক মাস বাকি, 7-8 ওই টাইমে আমরা যে হাঁস তিনটা চুরি করি সেখানে একটু ভুল হয়েছে, আমি আবার একটু পিছিয়ে চলে যাচ্ছি। যে হাঁস তিনটা চুরি করি সেটা আমরা যে ভেবেছিলাম এটা আমার নানাদের হাঁস, কিন্তু ভুলবশত মানে হাঁস তিনটা আমার নানাদের ছিল না, ছিল আমাদের গ্রামের পাশের একদম, যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল না। সেটা ধরা পরে আমরা যার কাছে হাঁসটা বিক্রি করছি তাদেরই এক আত্মীয়, কিন্তু আমরা জানতাম না। ওরা ওই দিক যাওয়ার সময় ওরা এই হাঁস তিনটা দেখে মানে 4 মাস পর বলে যে হাঁস গুলো কোথায় পাইছো, কি ব্যাপারে এগুলো জিজ্ঞেস করে। কিন্তু আমরা যখন হাঁস বিক্রি করেছিলাম তখন আমাদের নাম জিজ্ঞেস করছিল, তখন আমরা আমাদের বাবার নাম আমার নাম সত্যই বলে দিছি, কারণ তখন কল্পনা করিনি যে এগুলা ধরা পড়বো বা জানাজানি হয়ে যাবে। তখন এটা নিয়ে তো বাড়িতে আসে, ওরা জানে 4 মাস পর খবর পায় যে হাঁস বিক্রি হয়েছে, তখন আমারে ধরছে। আর দুইটা চিনে না মানে ওই দুইটা থাকে অন্য গ্রামে আর আমি আমাদের গ্রামে, ওদের গ্রামে থাকি। তখন আমি ছিলাম না, আমি খেলতে গেছি, তখন মেজো যেটো মানে মেজো চাষা ওনার সাথে গেমজাম করতেছে যে তোমার ভাতিজে এরকম এরকম। চাচা তো বিশ্বাস যে আমাদের পোলা বা ভাতিজে এরকম কখনোই করতে পারে না। তখন এক পর্যায়ে তর্কাতর্কি করতে মানে মুরব্বীদের সাথে ধাক্কা ধাক্কি এমনকি মারামারি পর্যায়ে চলে যায়। তখন আমাকে জিজ্ঞেস করে কি তুমি কি এগুলো করছো, আমি বলি না। পরে না না না, পরে এভাবে 2 দিন গেল মানে ঝগড়া মারামারির ভিতর দিয়ে 2 দিন গেল। আব্বা শুধু ঢাকায়, আব্বাকে ফোন করে জানানো হয়েছে, আব্বা আমাকে ফোন করে অনেক বকাবকি করছে, তারপরে আমি শুধু নাই বলে দিয়েছি যে আমি এটা কখনোই স্বীকার হবো না, যদি আমাকে মেরেও ফেলে আমি স্বীকার হবো না। তখন ওরা বলছে আচ্ছা যখন স্বীকার হবে না, ওরা যে বলছে অমুক অমুক ছেলে, আমরা তাহলে তোমার ছেলেটাকে দেখাবো ওরা যদি বলে। তখন আমাদের গ্রামে মুরব্বীতে ডাকবে একটা সালিশ বসেছে হাসকে কেন্দ্র করে। কিন্তু সালিশের কথা শুনে আমি অনেক ভয় পাই যে হয়তো সালিশের ভিতরে ছবিতে দেখি সালিশের ভিতরে মারে গ্রাম থেকে বের করে দেয়, হয়তো আমার আমার বেলা এরকম হতে পারে। এই জন্য আমি ভয়ে মানে তিন দিন গেছি আমি শিকার দেয় নাই, কিন্তু যেদিন সালিশ হয়েছে আমি সেদিন শিকার গেছি। মানে ওদের কাছে যায় আমার মার কাছে আমার মামির কাছে বলছি যে আমি এরকম করছি। পরে তোর ব্যবস্থা করে আমরা করতাম যদি কি করা লাগে, এটা বললি কেন মা? মানে একটা মান সম্মানের ভয়ে মা প্রচুর কান্নাকাটি করে আমার এই কার্যকলাপ দেখা করে ওই সালিশে অনেক অপমান করালো আমার নানাকে আমার চাচাকে। আমার চাচাকে বললো যে খুব তো বড় গলায় কথা বলছিলাম, এখন তো মানে চুর তোমার ভাতি যারা চুর মানে একটা চুরের একটা বদনাম দিল। তখন আমার ওই টাইমটা আমার এরকম ছিল যে আমি সুসাইড করি, আমার বাঁচার কোনো ইচ্ছে ছিল না, যে আমি কখনো ভাবিনি যে আমার এইভাবে একটা এত বড় মানহানি হবে বা তা সম্মানজনক একটা বিষয়। তখন আমি কি করি আমি বার্ষিক পরীক্ষা না দিয়েই মাকে বললাম যে
আজকে বার্ষিক পরীক্ষা
আমি সেভেন ওর তো মানে আর এক মাস বাকি আছে বার্ষিক পরীক্ষা।
এই সময়টাতে আপনার গ্রামে আপনাকে নিয়ে সালিশ হলো, সেখানে জানা গেল যে আপনি আসলে হাঁস চুরি করেছিলেন। তার মানে তো পুরো এলাকাতেই আপনার নামে
তখন তখন যারা আমাকে ভালো জানতো তারাও আমার সাথে চিৎকারি করতো, মানে
কি বলতো
কি বলতো যে কি চুরি চামারি করো এগুলো ভালো না, মানে একটু ভালো বন্ধুরা তখন মানে এই বাজায় কথা কইতো মানে অপমান এটা ই করার জন্য। তখন আমার খুব কষ্ট লাগতো, তখন বললাম দেখ তোর জন্য আমি এরকম করলাম, আমি কিন্তু তোর নামও দিতে পারতাম কিন্তু দেয় নাই
গ্রামাঞ্চলের মানুষ আছেন তারা শুনবেন। গ্রামাঞ্চলের মানুষের যে কৃষ্টি কালচার সেটা অনেক অনেক বেশি এনরিচ, অনেক সমৃদ্ধ। সেই জায়গাটিতে কিছু কিছু ভুল আমরা মাঝে মাঝে করে ফেলি। দেখুন ক্লাস সিক্স এ পড়ে ছেলেটা হয়তো কোনো ব্যাপারই না, কিন্তু দেখুন ওর কিন্তু খুবই গ্রোয়িং একটা এজ, ও বড় হচ্ছে, আত্মসম্মান বোধ তৈরি হচ্ছে, ব্যক্তিত্ব তৈরি হচ্ছে। এই সময়টাতে ও যে ভুলটা করেছে সেটা একটা ভুল, কিন্তু যে সালিশটা আমরা রেখেছি যেভাবে ওকে কালিমাটা দেয়া হচ্ছে যেভাবে ওকে ধরা হচ্ছে সেটা সম্পূর্ণই একটা বড়দের যে বিচারিক প্রক্রিয়া সেটা সেইভাবে ওকে কিন্তু এই সালিশের সামনে বা ওকে নিয়ে এই সালিশটা করাটা কিন্তু উচিত হয়নি। কেন উচিত হয়নি সেটা আপনারা ধারাবাহিকভাবে গেলেই জানতে পারবেন। যার যতটুকু শাস্তি তাকে ততটুকুই শাস্তি দেওয়া উচিত, এবং এই সালিশের মতো ব্যাপারগুলো সামাজিকতার ব্যাপারগুলো অবশ্যই টানা উচিত না, এই কারণে কারণ এটা একটা সামাজিক প্রেস্টিজের জায়গা। একবার যদি চোরের তকমাটা ওর গায়ে লেগে যায় সেটা ওর জন্য ওর পরিবারের জন্য কতটা অপমানজনক সেটা আপনাদের নিজের জায়গা থেকে বোঝা উচিত ছিল। এবং সেই জায়গাটিতে কিন্তু আমরা সবাই একটা বড় ভুল করে ফেললাম, আমাদের পুরো সোসাইটিটাই কিন্তু অনেক বড় একটা ভুল করে ফেললো, কারণ এই ছেলেটিকে কিন্তু আমরা অপরাধী হওয়ার একটা সুযোগ তৈরি করে দিচ্ছি এই বিচারের মধ্য দিয়ে। যাই আমরা তারপর
তখন আমার বন্ধু বান্ধব আমার সাথে এরকম মানে আমাদের গ্রামের ভাড়ে যেটাকে টিটকারি বলে এভাবে কথা বলে, তখন আমাদের কার্যকলাপ দেখে আমার নানা তো একদম মানে জোরে তিন দিন বিছানায় পড়েছিল, যে আমার নানা আমার চাচারা কখনো কল্পনা করতে পারেনি যেটা এরকম হবে। মানে যাদেরই হাঁসটা আমরা চুরি করেছিলাম তারা মোটেও মানে আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের বংশধর যাদের ছিল তাদের সাথে সম্পর্কটা ভালো ছিল না, মানে বিরোধের চোখে দেখতো। এই কারণেই ওরা আরো বেশি একটা সুযোগ পাইছে, সারা গ্রামে ওরাই বলে বেড়াচ্ছে যে অমুকের ছেলে চুর, অমুকের ভাতি যাবো, অমুকের নাতি। এগুলো খুব কষ্ট দিত, মানে তখন আমার বাচ্চারা আমার নানারা চাচারা কারোর সাথে মিশতে পারতো না, মানে জোর গলায় যে একটা কথা বলবে তখন পারতো না। যে তখন কেউ যদি একদিন একটা ঝগড়া লাগলো, মানে গ্রাম অঞ্চলে তো ঝগড়া প্রায়ই হয়, আমার নানার সাথে একটা ঝগড়া লাগলো, ঝগড়া লাগার পর নানা একটা কথা বলে তখন বিপক্ষে বলে যে তুমি আরে কি বলবো তুমি তো চুরেন নানা চুর। তখন নানা একথা শুনে অনেক কষ্ট পায়, মানে রাগের মাথায় আমার মারে যে তুই কি করলি, তোর জন্য কোথাও গিয়ে কোনো মুখ পাচ্ছি না, কারো কাছে বড় গলায় কথা কইতে পারতেছি না, মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। তখন নিজের প্রতি আমার খুব একটা ঘৃণা হয় যে আমি কি করলাম, কেন এই কাজটা করলাম, আমার তো এটা করার কোনো দরকারই ছিল না, কিন্তু আমি অনুতপ্ত হয়েছি কাজটা করার পর। তখন এটা মাঝে একবার চিন্তা করি যে সামনে আমার বার্ষিক পরীক্ষা আর মাত্র 20-25টা দিন আছে, এখন কি আমি লেখাপড়া ছেড়ে দিলে ভালো হবে না লেখাপড়াই করব। এটাও চিন্তা করি, আবার অনেক সময় চিন্তা করি যে আমার তাদের সাথে এই কাজটা করছি তারাও জানে, তখন ক্লাসেও একটা এরপরে দুই দিন ক্লাসে গেছিলাম তারাও ওরাও বলছে কি রে এরকম এরকম বলে বিচার সারিয়ে এসেছে তোরা বলে এরকম করছে, মানে দুই এক কথা করতে বলতেই মানে আমাদের ক্লাসের সবাই জানে গেছে যে আমি চোর। তখন সবাই তো আর বন্ধু হয় না এবং সবাই শত্রুও হয় না। যাদের যারা যাদের সাথে একটু ভালো ছিল তারা ব্যাপারটা অ্যাভয়েড করার চেষ্টা করছে, কিন্তু যাদের সাথে একটু ভালো ছিল না তারা ওই যে খোঁজা দিয়ে কথা বলছে। তখন স্কুলে যেতে আমার খুব লজ্জা করতো, তারপর আমি স্কুলে যাইতাম। এদিকেও দিনের পর দিন মানে অপমান মানুষের কথা, তখন ফ্যামিলি থেকেও ভালো আমাকে সাপোর্ট দিচ্ছে না, ভালো
ফ্যামিলি থেকেও আপনার সঙ্গে খারাপ আচরণ।
হ্যাঁ মানে এটা একটা বড় ধরনের কষ্ট, এই কারণে ফ্যামিলি মেনে নিতে পারছিল না কোনোভাবেই। তাই আমাকে খাওয়ার সময় মানে একটা আঘাত দিয়ে কথা বলছে, একটা কাজের সময় মানে তখন আমি কোনো জায়গায় যাইতে পারতেছি না। অনেক সময় বলে অমুক জায়গায় যাস না, তোর তো চরিত্র ভালো না, গেলেই চুরি করবি। তখন আমার খুব কষ্ট লাগতো যে সামান্য একটা ব্যাপার হয়তো অনেক বড় কিছু হয়ে গেল। এই ভেবে আমি বললাম যে মা আমি লেখাপড়া করবো না। হ্যাঁ আমার মাত্র 17 দিন বাকি বার্ষিক পরীক্ষায়, আমি লেখাপড়া অনেক ভালো ছিলাম, বিশেষ করে ইংরেজিতে আমি অনেক মানে সবসময় ফার্স্ট ক্লাসে থাকতো, কিন্তু আমি অঙ্কতে একটু অনেক দুর্বল ছিলাম, মানে যে অঙ্কটা ওটা আমার মাথায় কমতো। তখন বললো লেখাপড়াটা করবি না কি করবি, ব্যবসাতে একটা পাইছো চুরিতে রেখাবি। তখনও কষ্ট লাগতো যে মা, তারপরে কিছু মনে হতো না যে এটা ফ্যামিলির পক্ষে বড় ধরনের একটা ঝড়ের মতো, যে এটা কখনো কল্পনা করার মতো ছিল না। তারপরে আঘাতটা আমার জন্য ওরা পাইছে ওরা বলতেই পারে। তারপর নিজের সান্ত্বনা দেই, মা কাঁদি সবসময় মানে একা থাকতেই কাঁদি যে আমি কেনই ভুলটা করলাম, যদি পিছনের দিনগুলো ফেরত পেতাম হয়তো আমি ভুলটা করতাম না, এটা ভাবি। আবার এই যে স্বপ্নের কথা সবসময় ভাবি যে আমি যদি লেখাপড়া সেরে জানতো সেনাবাহিনী নিতে পারবো না, এটাও ভাবি। আবার এই যে বিশেষ করে যে আমার স্বপ্ন কথা পিছনের কথাগুলো সব ভুলে যায় যখন আমার কেউ খোঁচা দিয়ে কথা বলে বা আঘাত দেয়, তখন মনে চাই যে না এগুলো দিয়ে আমার কিচ্ছু হবে না, আর যে জায়গায় গেলে আমার কেউ অপমান করবো না, কেউ আমার চিনবে না, আমি সেই জায়গায় যাবো। তখন আব্বা ঢাকায় থাকে, তখন আমার ঢাকায় আসতে দিতেছে না। তখন আমি 15 আগস্ট আমি বাড়ি থেকে পালিয়ে আসি, বাড়ি থেকে পালিয়ে এসে আমার নানির কাছ থেকে 150 টাকা নেই, যে নানি এরকম সমাচার স্কুলে তো বন্ধু বান্ধবের সাথেই করে 150 টাকা ঋণ হয়েছে, আমাকে 150 টাকা দাও। পরে কইলো টাকা যেদিন স্কুলে যাবি সেদিন, কাল আমি কই না কালকে 15 আগস্ট স্কুলে বন্ধ আছে আমি ওই দিন যাবো। তো
পালিয়ে কোথায় যাবেন এটা কি প্ল্যান ছিল? আগে
প্ল্যান ছিল আমি পালিয়ে বাবার কাছে আসবো, বাবা আমাকে যতই বকুক। আবার এদিকে বলছে যে বাবা রাগের মাথায় বলছে যে বাবা যেখানে চাকরি করে তার পাশে একটা টয়লেট ফ্যাক্টরি আছে, সেখানে ছোট ছোট ছেলে মেয়ে কাজ করে, মানে 12-13 বছরের বয়সে ছেলে মেয়ে কাজ করে, সেখানে দিবে, মানে রাগের মাথায় বলছে যে আমি যেহেতু লেখাপড়া করবো না। তখন আমি এটাই এই প্ল্যান করে নিয়েছি যে না বাবার ওখানে যাবো, যে বাবার সাথে থাকবো আর ওখানে চাকরি করবো, 12-1300 টাকা পাবো।
আচ্ছা আচ্ছা।
তখন ওই নানির কাছ থেকে আমি 150 টাকা নেই, 150 টাকা নেওয়ার পরে 15 আগস্ট আমি বাড়ি থেকে বাজারে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসি, কাউকে জানাই না। জামালপুর আসি, জামালপুর এসে আমি ট্রেনে করে কমলাপুর আসি। তখন একটা পুলিশের সাহায্য নিলাম, বললো পুলিশ আমাকে মানে সঠিক ঠিকানাটা দিল যে তুমি এইভাবে অমুক জায়গায় যাবো। তখন গিয়ে দেখি যে বাবা নেই, বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে, যে আমি যে আসছি এটা বাবা জানে না, আমার একটা ফয়সলা করার জন্য বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। তখন ওখানে আমার মানে তার মানে ব্যায়াম সম্পর্কে মামা থাকতো, তখন মামা বাবাকে ফোন করছে যে তোমার ছেলে এখানে। তখন আমি যেদিন গেছি সেদিনই বাবা মানে বাড়ির দিকে রওনা দিছে, আব্বা তখন মতিঝিল আসছে, পুরো মতিঝিল থেকে আবার ওখানে গেছে, তারপর আমরা আবার বাড়িতে আসছি আব্বার সাথে। বাড়িতে আসার পর ভালো করে অনেক বোঝাইলো, বোঝানো টোঝানোর পরে আমি বুঝলাম না, তখন ঢাকা আসলাম এই গাজীপুর ফার্স্ট। তখন 2000
আসলেন নাকি?
না, আব্বার অনুমতিতে আমার মামার সাথে, আপন মামার সাথে গাজীপুর আসলাম।
গাজীপুরে কি কাজ? গাজীপুরে কেন আসলেন?
চাকরি করতে।
চাকরি করতে?
জি। তখন বাবা মমে নিয়েছে যে আমি লেখাপড়া করবো না, তখন আমি আসলাম গাজীপুর ফার্স্ট আসলাম।
আপনার সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন, দেশ সেবার স্বপ্ন, সব স্বপ্ন অসাধ হয়ে গেল?
অসাধ হয়ে গেল, শুধু ওই যে মানুষের খোঁচার কথার কারণে কষ্ট।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা কথা আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গোবরে পদ্ম ফুল ফোটারও কাহিনী আপনারা জানেন। এমনও হতে পারতো যে এই ছেলেটির মধ্যে অসম্ভব রকমের একটা সম্ভাবনা ছিল, এই সমাজে জন্মগ্রহণ করে এই সমাজ ব্যবস্থার কারণেই, আমাদের ভুলের কারণে কিন্তু একটা নক্ষত্রের সম্ভাবনা কিন্তু ছুটে গেল। এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত এরকম অসংখ্য বিজয় কিন্তু ঝরে যাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় পরাজয় আমাদের। আমরা বুঝে করি কিংবা না বুঝে করি, একটা শিশুর প্রতি আমাদের যে ধরনের আচরণ করা উচিত সেটা অবশ্যই আমাদের বিবেচনায় এনে তারপরে আচরণ করা উচিত। কারণ আমরা ধরে নেই যে ওদেরকে যা ইচ্ছা বলা যায়, ওদেরকে যা ইচ্ছা করা যায়, ওদের মধ্যে ওদের সরল মস্তিষ্করা সব কিছু বোঝে, এবং ওদেরকে কখনোই আন্ডার এস্টিমেট করা উচিত নয়। গাজীপুরের উদ্দেশ্যে আপনি কাজের জন্য রওনা দিলেন, তারপর?
তখন আসলাম, তখন আমার মানে 2 দিন ঘোরার পর আমার চাকরি হলো, 550 টাকা বেতন ধরা হয়েছে, মানে খাওয়া থাকা কোম্পানির ভিতরে। তখন ডিউটি করলাম, তখন আমার খারাপ প্রলোভনের সাথে মেশা শুরু হয়ে গেল। মানে সেখানকার ওরা ছোট আমার মতোই, কিন্তু তারা সিগারেট খেত, মানে মদ গাঁজা খেত, তারাও আবার আমাদের ডিস্ট্রিক্টেরই, আমাদের পাশে মানে 2-4 এলাকার পরেই তাদের বাড়ি। তারা শুধু সবসময় দেখা যায় মারামারি, মানে ওদের একটা গ্রুপ ছিল 11 জন, পোলাপন থাকতো, তো ওদের সাহসটা আলাদা ছিল, যে কাউকে কোনো পাত্তা দিত না, মানে সিনিয়র জুনিয়র বড়দের সম্মান করতো খুব কম, মানে দাপট ছিল যে কেউ কোনো কিছু বললেই মারবে।
প্রিয় শ্রোতা, আরেকটা বিরতির ঘন্টা বেজে গেছে এবং আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে এই যে সরল প্যারাডাইমটা আমরা দেখলাম ওর জীবনের, সেটা ধীরে ধীরে ওকে অপরাধের দিকে নিয়ে যাবে। কিন্তু অপরাধের মাত্রাগুলো কি, অপরাধের বিস্তারটা কিভাবে হয়, গ্রামের একজন সহজ সরল ছেলে কিভাবে একজন দুর্ধর্ষ অপরাধী হয়ে ওঠে, এবং সেখানে সমাজ কতটা দায়ী, পরিবার কতটা দায়ী, এগুলো আমরা বারবার আমাদের যাহা বলিব সত্য বলিব তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। আমি যখন এই কথাগুলো বলছিলাম তখন ওর চোখ দিয়ে পানি পড়ছিল। এই চোখের পানিটা আপনারা দেখতে পান না, সৌভাগ্যবশত হোক কিংবা দুর্ভাগ্যবশত হোক, কিন্তু এই কথাগুলো শুনে আমরা বিশ্বাস করি যাহা বলিব সত্য বলিব শুনে এই বিজয়ের মধ্যে এরকম অসংখ্য বিজয় নিজেদেরকে খুঁজে পান, যে হাইরে আমার জীবনে তো এরকম একটা ঘটনা ছিল যে কারণে হয়তো আমি হারিয়ে গেছি, আমার সাথে তো এরকম একটা ব্যবহার করা হয়েছে ছোটবেলায় যে কারণে আজকে আমি এইরকম একটা খারাপ পথে আছি। আমরা একই সাথে দুইজনকেই বলতে চাই, যাদের বিজয় হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকেও, এবং একই সাথে যাদের কারণে বিজয় জন্ম নিচ্ছে সমাজে তাদেরকেও বলতে চাই যে এই ধরনের অ্যাক্টিভিটিস না করাটাই ভালো, কারণ এই বিজয়ের জন্ম হলে আমরা কোনোভাবেই ভালো থাকতে পারবো না, আমাদের সবাই মিলে একসাথে ভালো থাকতে হবে। প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ডুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর যে কিবিয়ার সাথে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ডুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
রাত 12:06 সময়, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে রাজু, আরজে মৌসুমি এবং সাউন্ড এডিটর মঞ্জু ও আরজে সুমন। আমি ফিরতে চাই আবারও আমাদের অতিথি বিজয়ের কাছে। ওকে বিজয়, আমরা যে জায়গাটিতে ছিলাম সেখান থেকে ফিরে আসতে চাই আবারও। আপনি দেখলেন যে খারাপ ছেলেদের সাথে মেলামেশা ওখানে হচ্ছে,
তখন ওরা আমাদের ওই গ্রামেরই, মানে পাশের 2 গ্রামের পরে, তো ওদের সাথে একই রুমে থাকতে হয়েছে আমাদের, আমি ওদের সাথে থাকি। এরকম ওরা যে জায়গায় যাইতো আমিও যাইতাম, মানে ওরা যে গ্যাঞ্জাম করতো এমনি খেলতে গেছে, ওপরায় পোলাপানের সাথে মারামারি, ওর মাথা ফাটাই দিয়েছে বা ওরে কইছে বা ইমুক করুম তোরে কাটুম তারুম, মানে অনেক সময় এগুলা ওরা যখন খেলতে যাইতো, ওদের একটা অস্ত্র ছিল কি মানে ব্লেড আর খুর, মানে এগুলা যে পকেটে থাকতো যাতে কেউ দেখতে না পারতো, যাতে ওদের দেখে যে একটা অস্ত্র দেখে যে তাদেরকে একটা অ্যাটাক করবে যাতে সেটা না করতে পারে, এই জন্য তারা সবসময় ব্লেড অথবা খুর ইউজ করতো। যেখানে যেত একটা ভালো জায়গায় যাচ্ছে ওই খুর অথবা ব্লেড নিয়ে যাচ্ছে, তো খেলতে যাচ্ছে ওই কথা কাটাকাটি বাজলে যেটা গলায় ধরে মারে না, আমি মারতে দেখিনি, কিন্তু ওই যেটা ভয় দেখা যায় নিজে কথা বলবি একবার এই করে দেবো, এরকম আমি ওদের সাথে যাই। এরকম যেতে যেতে হঠাৎ আমার একদিন খুব চলে যায়, মানে সুলাইমান নাম, আমি সুলাইমান ভাই বলে ডাকি, বলো যে এটা সাথে রাখো তোমার কাজে লাগবো। তো এরকম আমরা আবার যারা আমরা কাজ করতাম, ওর নাম হচ্ছে জীবন, ওর বাড়ি হচ্ছে ভৈরব, যে ও আবার হিন্দু, এরকম করে কাজ করতে মানে যাই প্রত্যেক দিনই খেলার সময়, 8 ঘন্টা ডিউটি, বাকি সময় 16 ঘন্টা বাসায় থাকি বা যে কোনো টাইমে আমরা খেলতে পারি, এরকম মারামারি দাঙ্গা ফাজাত করো আবার খেলো, কিন্তু আমি ওগুলো করি না, আমি শুধু দেখি। তো দেখতে দেখতে হঠাৎ আমার মধ্যে যে কি রে তো সাহস, এলাকায় কেউ কিছু করতে পারে না, ওদের সাথে আমি মিশবো যাতে আমারও কেউ কিছু করতে না পারে। এরকম করে একদিন দুপুরবেলা গোসল করতেই মানে আমি কাপড় ধুতেছি, আমার যে সর্দার, আমি জারান্ডের কাজ করি জীবন, সে আমার কাপড়ে পাড়া দিছে, মানে সাদা শার্ট, তো ধোয়া শার্ট, মানে সে পাড়া দিচ্ছে। তখন আমি বললাম কি জীবন ভাই চোখে দেখেন না, মানে আমি দাপটের সাথে কথাটা বলছি যে ওদের জোরে যে আমাদের এলাকার 11 জন পোলাপান আছে, ওরা তো এই কোয়ার্টারে ধরতে গেলে বড় ভাই কেউ কিছু করতে পারে না। বলে তখন আমাকে বললো বেটা তুই কি করলি, মানে আঙ্গুল দেখেন না চোখে, চোখ কি কানা, এভাবে বলার পরে আমার একটা ছাবর দিছে। যেটাকে লাউয়ের জাংলা বলে বা সেখানে ছোট একটা বাঁশ ছিল, তা আমি বাঁশটা নিয়ে ডাইরেক্ট পায়ে মানে পায়ে যে ঘেরাটা সে জায়গায় বাড়ি দিচ্ছি, আমার হাতে চিল্লা নিয়ে পড়ে গেছে। তখন ওরা সবাই এসে গিরে পেয়েছি কেছে, পরে আমি ওদের একটা বৃষ্টি ভাষায় বকা দিয়ে দেখি আমার খাবার দিছে, কোলে যারা বাইক রাখলাম কত বড় সাহস আমার গায়ে হাত দিছে, ও আমি কোন এলাকার পোলাপানো জানি না, মানে আমি কথাগুলো বলতেছি ওদের জোরে, মানে ওই আমার ফার্স্ট কাউকে আঘাত করা, ওকে জীবন ওকে আঘাত করা, আঘাত 2 বছর চাকরি করার পর হঠাৎ আবার আমার লেখাপড়ার ইচ্ছা লাগে যে আমি লেখাপড়া করবো, তখন চাকরি ভালো লাগে না শুধু গ্রামের কথা মনে পড়ে। তখন আমি আবার বাবাকে বললাম বাবা কোনো মতেই রাজি হবে না যে না তোমাকে লেখাপড়া আর করাইবো না, তোমার চাকরি ভালো তুমি চাকরি করো। আমি অনেক কান্নাকাটি করে মারে ধরে তারপরে নানারে বলে আমার বড় কাকা দিদি ওদেরকে বলে আমি আবার লেখাপড়ার জন্য আমাকে 1400 টাকা দেওয়া হয়। তখন আর একটা বিষয়ে আমার সার্টিফিকেটটা হারিয়ে গেছিল, যে আমার যে মেন সার্টিফিকেটটা ছিল ব্র্যাগ স্কুলের সেটা হারিয়ে গেছিল, হারিয়ে যাওয়ার কারণে আমার কাছে আর কোনো সার্টিফিকেট নেই, ওখান থেকে তো 6th এর বার্ষিক পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি, এই জন্য কোনো সার্টিফিকেটও তুলতে পারিনি। তো 1400 টাকা দেয় তো বই কেনার জন্য, তা আমি বললাম যে মানে খুব আর্লি তাড়াতাড়ি যে আব্বাকে 3 দিন পরে রাজি করানোর পর যে আজকে ভর্তি হবো কালকে থেকে ক্লাস শুরু করবো, আব্বা 1400 টাকা দিল, বললো যে এখান থেকে প্রথমে স্কুলে যাবা, স্কুলে যে ভর্তি নেই তারপরে বসে মিলে তোমার বন্ধু বা কারোর সাথে নিয়ে বই কিনে নিয়ে কালকে থেকে পড়া শুরু করো। তা আমি মেনে নিলাম, আবার মানে হঠাৎ কি কারণে যে আমার লেখাপড়া করার ইচ্ছে হলো আমি এটা নিজেও বুঝতে পারি নাই, মানে লেখাপড়ার প্রতি তখন আমার একটা খুব আগ্রহ ছিল, তখন শুধু এটা মনে হচ্ছিল যে আমার কাছ থেকে কি যেন হারাই যাইতেছে, এটা মনে করি আমি লেখাপড়ার জন্য আবার ই হয়ে মরিয়া হয়ে উঠি। তখন গেলাম, যাওয়ার পরে হেডমাস্টারের স্যার বললো প্রথমে যে আমাদের বাংলা ক্লাস নিত তুহিন স্যার, তাকে বললাম স্যার আমার তো এরকম সমস্যা, 2 বছর ফ্যামিলি গ্যাপ যাওয়ার কারণে আমি ঢাকা ছিলাম, লেখাপড়া করতে পারিনি, এখন আমার লেখাপড়া করতে খুব ইচ্ছা, আমার একটা ভর্তির ব্যবস্থা করে দেন, যেহেতু আমার কাছে কোনো সার্টিফিকেট নাই এডমিট নাই, এটা একটা ব্যবস্থা করে দেন। তো বললো আচ্ছা দেখুন হেডমাস্টারের কাছে যাও উনি ব্যবস্থা করে দেবে, উনি আর কি ব্যাপারটা গ্রাহ্য করলেন না। তারপরে আমি হেডমাস্টারে বললাম, মানে আরেকটা স্যার ছিল ইয়াকুব স্যার, উনি গণিত নিতেন, ওনার কাছে বললাম যে স্যার এরকম এরকম হয়েছে আমার একটা ব্যবস্থা করে দেন, উনি ওই হেডমাস্টারের দোয়া দিলেন। তাই আমি এইভাবে আমার একটা ভুল হয়েছিল যে সেদিন আর যায়নি হয়নি, সেদিন আর বই কিনা হয়নি, তো পরের দিন আমি আমার এক খালাতো ভাইয়ের সার্টিফিকেট নিছি, মিথ্যা একটা সার্টিফিকেট মানে আজ ই করি নেই যাতে স্যারেরা না জানে, এই জন্য আমার খালাতো ভাইয়ের সার্টিফিকেটটা নেই। হ্যাঁ আমি এক ব্রাগ স্কুলে পড়তাম, তো হ্যাঁ সার্টিফিকেটটা নেওয়ার পরে আমি হেডমাস্টারের কাছে যাই, তখন হেডমাস্টার আমার কাছে অ্যাডমিটের ই জানতে চাই যে তোমার প্রবেশপত্র কই, তখন আমি এগুলো না বলতে পেরে আমি সরাসরি বলছি যে স্যার দেখেন এরকম আমার একটা ভুল হয়েছে, আমি ভুল করে ফেলাইছি, এখন আমার মাফ করে দেন, আমি সার্টিফিকেটটা আমার খালাতো ভাইয়ের সার্টিফিকেট নিয়েছি, কিন্তু আমার লেখাপড়া করার খুব ইচ্ছা, আমার 2 বছর ঢাকা ছিলাম এখন তারপরে লেখাপড়া করার খুব ইচ্ছা, আপনি আমার লেখাপড়ার ব্যবস্থাটা করে দেন। তখন এই হেডমাস্টার স্যার আমার লেখাপড়ার ব্যবস্থা না করে আমার মানে ছাত্র ছাত্রীর সামনে জোরে ওনার শক্তি যত থাকে আমার 2 গালে 2টা 6 মাস আর ধাক্কা দিয়ে স্কুল থেকে বাইর করে দিয়েছে, যে যে তুই তো লেখাপড়ার আগে নকল করা শুরু করছিস, ওপরে সার্টিফিকেট দিয়ে আই করা শুরু করছিস, তুই লেখাপড়া করবি কিভাবে, তুই তো জীবনে কিছুই করতে পারবি না। তো সেই দিন আমি 1400 টাকা নিয়ে আবার টাকা নিয়ে গেছিলাম যে ভর্তি হয়ে বই কিনতে যাবো, তো স্যারের ওই থাপ্পড় খাওয়ার পরে সেদিন আমার মনে খুব জিদ জাগে যে আমি জীবনে আর কোনোদিন লেখাপড়া করবো না, শিক্ষিত লোকের সাথে আমি মিশবো না। সেদিন আমি একটা প্রতিজ্ঞা করি যে আর জীবনে কোনোদিন লেখাপড়ার নাম নেব না এবং শিক্ষিত যে লোক তাদের সাথে আমি মিশবো না। এরপরে আমি কিছুদিন থাকি গ্রামে থাকি, তারপরে আবার ঢাকা আসি, সেই কিছুদিনের ভিতরে আমি যে হেডমাস্টারকে সম্মান করতাম না, মানে তাকে দেখলেই মানে যে আমি লুঙ্গি পরানো থাকতাম বা শার্টের বোতাম খুলতাম, তাকে মানে আমার ঘৃণা করতো যে আমি ভালো হইবার ছিলাম, হ্যাঁ আমাদের ভালো হইতে দিল না, এই কারণে আমি সেটা অসম্মান করতাম। তখন এটা করার পর আব্বু বলছে যাও তোমার লেখাপড়া যেতে হলো না, তুমি আবার ঢাকা আসো। তখন আমাদের এদিকে আবার ঢাকা আসলাম, আমি ঢাকা আসলাম, আসার 3 মাস পরে আব্বার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমাদের ফ্যাক্টরিতে কাজ করে সে ফ্যাক্টরিতে চাকরি অবস্থায় মানে একটা মেশিনের চিপার করে আমাদের ডান হাতটা সে ভিতর থেকে যে হাড়ের জোড়াটা সেটা খুলে যায়, সেটার চিকিৎসার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়। প্রায় আমাদের জমি জামা বিক্রি মানে মানুষের কাছে রাখতে হয়, ওখানে আমাদের অবস্থা খুব খারাপ হয়। খারাপ হওয়ার কারণে আমরা ফ্যামিলি শুধু ছোট বোনটা ছাড়া আমরা ফ্যামিলি সবাই ঢাকা এসে পড়ি। ঢাকা এসে তখন আমরা ফার্স্ট ছবিপুরে আশ্রয় নিই। আমার তখন ছবিপুরে আমি তখন একটা দোকানে ডিউটি করি, মা বাবার সাথেই থাকি, দোকানে ডিউটি করি। দোকানে আমার 2000 টাকা বেতন দেয়, মানে খাওয়া দাওয়া ওদেরই দেয়, আমি শুধু মা বাবার সাথে থাকি। এইভাবে চলতে চলতে মা বাবা হঠাৎ করে মা অসুস্থ হয়, অসুস্থ হওয়ার কারণে মাকে বাড়িতে পাঠায় দেয়। পাঠিয়ে দেওয়ার পরে আব্বার আমি সবিপুর থেকে গাজীপুর কোনাবাড়িতে আসি। কোনাবাড়িতে আসার পর আব্বার চাকরিটা ওখানে থাকে, কিন্তু আব্বা কোনাবাড়ি থেকে ডিউটি করে, কারণ এখানে আব্বার ভাই থাকে আরো মানে নিজের এলাকার লোকজন থাকে, স্বাস্থ্য যেটা তো ভাই থাকে এদের সাথে মিশে থাকে। তখন আমিও থাকি, থাকতে থাকতেই তখন ওই জায়গার দোকানের চাকরি আর ভালো লাগে না। আমি আব্বার সাথে এখান থেকে দোকানে চাকরি করতাম, তখন দোকানের চাকরিটা ভালো না করে আমি যে কোনাবাড়ি সেখানে চাকরি নেই। সেখানে 3 মাস ডিউটি করার পর সে আবার খারাপ পোলা পান। সেখানকার মানে আমি লোকটার নাম বলছি না, সে কোনাবাড়ির মেম্বার, তারই ভাই। সে ডিউটি করে মানে ডিউটির ধান্দাই করে না, সে থাকে শুধু কাকে মারবে মারামারির ধান্দায়, কার কাছ থেকে টাকা পয়সা খাওয়া যায়, সে এই ধান্দায় চাকরি করে। সে 5 দিন যায় তো 10 দিন অ্যাবসেন্ট করে। আমি ওদের সাথে মিশতে থাকি, মিশতে ওরা মাঝে মাঝে মদ সিগারেট মানে এগুলো রেগুলার, এগুলো পেশা ওদের, ওইটা ছাড়া ওদের চলে না। ওদের সাথে থাকে থেকে আমি ওই সিগারেট খাওয়া শিখি, মানে আমাকে প্রথম দিয়ে একদিন দেয় কাশি, তারপরে খাই না। এভাবে ওদের সাথে মিশতে মিশতে একদিন এক পাড়ায় ওরা মারামারি করতে যাবো, এটা অনেক প্লাবান যোগাইছে যে একটা ছেলেরে মারবো, সেও স্থানীয় আর ওই স্থানীয় ওদের এলাকায় গিয়ে ওদের মাইরা আসবো। ওরা গেছে ওরে মারতে, ওরা অগরপে মারছে মাইরা, ওরা আয়া পড়ছে মনে আমি মারি নাই। তারপরেও ওদের সাথে গেছিলাম, যাওয়ার পরে আইসি আমার পরে আমার এনায় আবার আমার খাবার মতো ওই তুই সবাই মারলো তুই মারলি না কেন? আমি কই না ভাই আমার মারামারি ভালো লাগে না। কই না তোর যে আজকে মারামো তুই মারবি, তুই আমার সাথে থাকতে হলে তোর সাহসের দরকার, তোর সাহস হইতে হইব, নাহলে তো তুই আমার সাথে চলতে পারবি না। আর যেহেতু তুই আমার সাথে বিশ্বাস এখন তো তুই এলাকায় একলা ভাবে চলতেও পারবি না, নারে মাইরে থেয়েছি এটা যদি থেয়ে যায় তোর তো কাইটা কুচু কুচু করে ফেলাইবে। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে, এরপরে যদি কোথাও মারামারি করতে যান আমি মারব। তখন ওদের আবার আরেকটা মানে ফিটিং মানে ফিটিং দেওয়া বলে সেটাকে ওই যে দেহরা সেই যে মেয়েরা সেরা সাথে সাথে তাদের কন্ডাক্ট থাকে যে রাত্রে ভালো কোনো লোক আসলে টাকা পয়সা বা মোবাইল নিয়ে আসলে সেই মেয়েটা এদেরকে জানায় যে অমুক ছেলে অমুক কয়টা ছেলে এই যে সবার হাতে মোবাইল আছে। তখন এরা মানে গ্রুপ 7 জন গ্রুপ ছিল, আমি 8 জন এই যায় ওই মোবাইল বা টাকা পয়সা যা পায় এগুলো নেয়, নিয়ে আবার এগুলো যে বিক্রি করে গাঁজা টাজা এগুলো খায়। মানে প্রতিদিন এক জায়গায় তারা ফিটিং দেয় না, ওই শুধু মেয়েটা শুধু ওদের কথাই শুনে, মানে অমুক দিন এক জায়গায় মানে এটা কোনো হোটেলে না বা রাস্তার সাইডে, অমুক দিন অমুক জায়গায় মানে লোকেশন চেঞ্জ করে তারা কাজগুলো করে। এই জন্য কারো ঠিক মতো ধরতে পারে না, ওরা মানে যাদের সাথে ফিটিংটা করা হয় তারা ঠিক মতো বুঝতে পারে না, যদি একই জায়গায় হয়তো হয়তো ব্যাপারটা তারা বুঝতে পারতো। তো একদিন আমরা 3 জন যাই, আমি ওই জাহিদ ভাই আর একটা ছেলে, যাওয়ার পরে ওই মানে ফোন দিয়েছে যে আসো মোবাইল আছে মানি ব্যাগ আছে টাকা পয়সা আছে গার্মেন্টসের বেতন পাইছে। ছেলে গেছে, যাওয়ার পরে আমরা গেছি ছেলে ওই অবস্থায় আমরা ছেলেটা ধরি, ধরার পরে ভালো করে বুঝে এক জায়গায় নিয়ে আসলাম, নিয়ে তার কাছ থেকে 7000 টাকা আর একটা মোবাইল। নেওয়ার পরে আমার বললো যে বিজয় তুই মার, তখন আমি বললাম যে মারার মতো যেহেতু বলছে সারা না মারলে তো আমার আবার মারবে, কিন্তু বাসায় নেওয়ার আগে মারামারি করি নাই তারপরে আমার মারছে। এনে আপনি আমি ওর 2 গালের 2টা থাপড় মারছি, বলে করে ওটা থাপড় মারলে হবে না, কি থাপড় মার দেখ কেমনে মারা লাগে। ওরে ওখানে সুমেল ছিল সিপাহী, ওই সুমেলের ওখানে কার্ড এনে দিয়েছে, কই কার্ড দিয়ে মারো পাপো ভেঙে ফেলা, কেরা কি করে এটা আমি দেখো আমার ভাই এলাকার মেম্বার। আমি কই না ভাই ও তো কিছু করে নেই টাকা পয়সা মোবাইল সব দিয়ে দিচ্ছে, এটা কই তো ও কার্ড দিয়ে আমার এই বাড়িতে করে মারবি না টিমের খালি, মানে ওরা চাচ্ছে যে আমাকে দিয়ে ওরা খারাপ কাজ করাবে, আমাকে মানে সাহসী বাড়াইতেছে যে এইভাবে লোকজন মায়েরা করে। আমি না পাই রাগের মাথায় সহ্য না করে আমি ওরে প্রায় 6-7টা বারে দিচ্ছি পায়ে পিঠে খারে, পায়ে ছেলেটা মনে হয় অজ্ঞানের মতো অবস্থা। পরে আবার আমরা মাথায় পানি টানি দিয়ে ইটি করে শার্টের বোতাম টুতাম ঠিক করে রিস্কা বাড়া দিয়ে পাঠিয়ে দিছি যে তোর জায়গায় তুই যা, আর কোনোদিন যদি এরকম কাজ করস বা এলাকায় যদি তোর এরকম কোনো ভাবে দেখি তাহলে তোর জীবন শেষ করে ফেলাম। এরকম করে হুমকি ধামকি দিয়ে ওরা পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পরে আপা তখন ওই যে কোনাবাড়ি থেকে কিন্তু আগের জায়গায় ডিউটি করতেছে যে সফিপুরে ডিউটি করতেছে, তখন আমার এই গেমজাম ফেরতের কারণে সেখানে আমার সাথে একটা ঘটনা ঘটে। এখানে আমার গ্রামের বাড়ি থেকে আমার মামা আসে, বাড়ি থেকে রাগ করে আসে, আমারও ছেলে আসে, মানে আমি তাকে চাকরি নিয়ে দিই। চাকরি নিয়ে দেওয়ার পরে ঈদের সামনে, রোজার ঈদের সামনে আমাদের যে রুমে থাকি সেই রুম থেকে আমাদের 7,000 টাকা বা একটা মোবাইল এগুলো মানে চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পরে ওই যে ছোটবেলায় সেই চোরের নামটা, সে আমার উপর দোষটা দেয়। কিন্তু সেই যে চুরি করি নাই, তারপরে আমাদের জরিমানা দিতে হয়েছে। জরিমানা না দেওয়ার কারণে আমাদের পাকা ধান কাটতে দেয়নি, জরিমানা দিয়ে তারপরে আমাদের জমির ধান কাটতে হয়েছে। কিন্তু অবশ্য আমি টাকাটা চুরি করি নাই, তারপরে আমাকে ওই যে ছোটবেলায় যে চুরের বদনামটা, এটা বিশ্বাস করে আমার উপরে আবার দোষ দেওয়া হয়েছে যে এই টাকা মোবাইল এছাড়া কেউ নিয়ে নেয়, যেহেতু এর অভ্যাস আছে। যেহেতু আমি আমার মামারে নিয়ে আসলাম, আসলো, আমি চাকরি দিলাম, আমার সাথে থাকলো, খাইলো, এই মামায় আমার সাথে এরকম বেমানি করলো। পরে বদনাম হওয়ার পরে সেখানে কোম্পানি থেকে আমার বাড়ি করে দিল। সে ব্যাপারটা আবার কোম্পানিতে আসে, সে ঘটনাটা ঘটছে কোম্পানির কোয়ার্টারের ভিতরে, কোম্পানির ভিতরেই থাকতাম। ওখান থেকে বের করে দিলে আমি আবার বাড়িতে 6 মাসের মতো থাকি। 6 মাস থাকার পরে আমি আবার ওখানে চাকরি নেই, এখন বর্তমানে চাকরি করতেছি আমি, সেই জায়গায় চাকরি নেই। চাকরি নেওয়ার পর তখন আবার মা এনে আসে, মা এনে আসার পর তখন মার বাড়িতে জানে মাও চাকরি নেয়, একটা গার্মেন্টস চাকরি নেয়। তখন আমাদের প্রতি মাসে ভালো ইনকাম হয়, মানে সংসার ডাগের মতো, মানে খুশে আইতেছে, টাকা পয়সা হইতেছে, সংসার ডাগের চেয়েও ভালো হইতেছে, এরকম পরিস্থিতি হইতেছে আমাদের। তো অবস্থায় ওই বাসায় একটা মেয়ের আমার ভালো লাগে, খুব ভালো লাগে, মেয়েটার নাম বিন্তি, তাসলিমা খাতুন বিন্তি। এক পর্যায়ে তার সাথে আমার ভালো সম্পর্ক, মানে লাভ রিলেশন হয়। তো এই রিলেশন হওয়ার পরে প্রায় 2 বছরের মতো রিলেশনটা চলে। চলার পর হঠাৎ করে ওর মার চোখে আমরা ধরা পড়ে যাই যে আমাদের রিলেশনটা 2 বছর গোপনে ছিল, কিন্তু ওর মার সাথে ধরা খাওয়ার পরে এটা নিয়ে আমাদের অনেক একটা বিচার হয়। এখন যে কাউন্সিলর ছিলেন ওনার কাছে বিচার দেয়, মানে বিন্দির সাথে আমি একই ঘরে, মানে হাতে হাত রেখে কথা বলতেছিলাম ওই টাইমে, ওর মা আসছে কোথা থেকে জানি, এটা আমরা জানি না। পরে অবস্থা আমাদের দেখে, পরে আমি ওর মাকে বললাম যে আন্টি হ্যাঁ দেখছেন দেখছেন, কারো বললেন না, আমি আসলে বিন্দিতে ভালোবাসি, ওরা আমি বিয়ে করুন, ওরা যদি আমি না পাই তাহলে আমি সুসাইড করুন, এটা ওর মাকে বলি। তো মাকে বলার পর যে একটা ঠিক আছে, ওরা এসে তখন ও ক্লাস 7-এ পড়ে, যে ওরা এসে ছিটা দিবার দে বিয়ে আমি তোরে ওরা তো তুলে দেবো। তো এটা দিয়ে আমি ভরসা পাই যেহেতু মেয়ের মারা যাইছে। কিন্তু এই পলিটিক্স করে আমি এর মা বিচার দেয় কাউন্সিলরের কাছে। তখন কাউন্সিলর আমার ডাকে, মানে প্রথম আমারে বলছে যে তুমি এরকম এরকম করে তোমার বাবারে মেশবা সন্ধ্যার সময়। তখন আমি কাউন্সিলর বলি পা ধরে, মানে পায়ে ধরা যারা কাউন্সিলর দেখেন দোস্ত আমার, এদিকে কিন্তু বাসায় অনেক গেঞ্জাম হয়েছে, কিন্তু যারা যে কাউন্সিলরের কাছে বিষয় দিছে সেটা বাবা জানে না। তখন আমি কাউন্সিলরের বইয়ের পা ধরি, মানে কাউন্সিলরের পা ধরে অনেক কান্নাকাটি করি যে যদি মারতে হয় আমারে মারে না, আমার বাবারে জানে না। পরে আমার কান্না দেখে ওদের একটু মায়া হয়, পরে বিচারটা সেখানে বলছে যে তুমি আর এগুলো করো না, আমি জানার কোনোদিন না শুনে যদি মেয়ের সাথে কথা বলতে বা দেখা করছো আমার কাছে যেন পরবর্তী বিচার না আসে, যদি বিচার আসে তাহলে কিন্তু তোমার অবস্থা খুবই খারাপ হবে। তখন আমি আর ওদের সাথে ই করি না। তখন এই যে একটা ভালো একটা ভালো সম্পর্ক ছিল, সেটা যাওয়ার পর থেকে আমার সিগারেট খাওয়াটা আবার বেড়ে যায়। তখন আমি রেগুলার সিগারেট খাইতে থাকি, মাঝে মধ্যে গাঁজা খাই, মানে 2 দিন খাইছিলাম গাঁজা। আর এই যে এই গাঁজা খাওয়াতে আমার মিল হয়েছে খলিল নামে একটা ছেলের সাথে, যার বাড়ি রংপুর। ও আমাদের সাথে জিডি করতো, সে অনেক স্ট্রং ছিল, শক্তিশালী ছিল, ও এরকম খারাপ টাইপের যে ওর মেন নেশা বেশি, তাছাড়াও মানে মদ টদ এগুলা ইউজ করে ড্রাগস নেয়। আমি ওই যে গেঞ্জাম হওয়ার পর থেকে আমি আর ওই বাসায় থাকি না। আব্বা জানে যে খলিল অনেক ভালো ছেলে, এইভাবে আব্বা আমার খলিলের সাথে থাকতে দেয় যে তুমি খলিলের বাসায় থাকো। আসলে চিত্তুরে সবাই জানে যে খলিল অনেক একটা অনেক ভালো ছেলে। ওর সাথে আমি থাকি, ওই যেগুলা আমার 2 দিন গাঁজা খাওয়াইছে, খাওয়ার পরে আমার মেয়ের নেশা ধরাইছে, পরে বললো যে চলো মুখ জায়গায় যাই, হে টাকা পয়সা দিত। এদিকে যে আবার আমরা কোনাবারে যে মেয়েদের এরকম ফিটিং দেয় এইগুলা করতাম, তখন এগুলা খারাপ কাজ আমরা করতাম না, ওরা করতো, আমার ইচ্ছা হয়তো, কিন্তু তারপরে আমি এগুলো করতাম না। কিন্তু তখন ওই যে সবিপুর যখন গেলাম, তখন খলিল আমার এই প্রথমে কাজটা করাইলো। করানোর পর কিরা একটা মানে বাদে নেশা ধরে গেল, তখন পড়ায় প্রতি মাসে 4-5 বার করে এরকম খারাপ কাজে লিপ্ত থাকি। এরকম যাওয়ার পরে খলিল আবার ওই যে এলাকার বড় ভাইয়ের সাথে চলাফেরা করে, এই কারণে আরেকটা ছেলে, নামটা বলছি না, যার ছেলের সাথে সেই ঘটনা জেগে নিয়ে, সেই ছেলেটা তার কাছ থেকে প্রায় 15,000 টাকার মতো ঋণ নেয়, মানে ধার নেয়, ওই যে বড় ভাইদের সাথে চলে। ও আবার মানে বড় ভাইদের থাকে তো, মানে ও একটু সাহস দেখাইতেছে, এই জন্য খলিল যখন যা চায় তাই দেয়, যদি বেতন পায় ফুল টাকা ওর হাতে দিয়ে দেয়, রুম ভাড়া খাওয়া কমপ্লিট করে টাকা খলিলের কাছে দেওয়া দেয়। এই খলিল আর আমি তুই যেগুলো নষ্ট করে ফেলি, খারাপ কাজ করে নষ্ট করে ফেলি, এইভাবে প্রায় 15,000 টাকা আমরা 15,000 টাকা নষ্ট করি। নষ্ট করার পরে ও হঠাৎ করে আস্তে আস্তে একবারে বলতে পারে না ভয়ে, যে যেহেতু এলাকা বড় ভাইদের সাথে চলাফেরা করে চাপ দিতে পারে না, জন্য যে ভাই আমার টাকাটা দেও এরকম এরকম করে দেখা যায় টাকা দিতেছে না। না দেওয়ার কারণে ও একবার যে কমিশনার, ওখানে যে কমিশনার ওর কাছে বিচার দেয়, অন্য এক কমিশনার মানে এক এলাকায় দুই কমিশনার, একজন মানে নির্বাচিত আর একজন নির্বাচিত হয়নি, আগের বার নির্বাচিত হয়েছিল, এর কাছে বিচার দেয়। পরে হে তো খলিলের হুমকি ধামকি দেয়, পরে আমারও হুমকি ধামকি দেয়। হুমকি দেওয়ার পরে এখন খলিল কইতেছে এটা কি করা যায়, মানে এটা প্ল্যান করতেছে যে এটা কি করা যায়। তখন আমার যে মারামারির অভ্যাস না থাকলেও তখন একটু একটু হয়েছে, তখন আমি বললাম মারিয়া ফেলো। পরে বললো কি কর মারিয়া ফেলবি কেমনে সম্ভব। তখন খলিল আর আমি প্ল্যান করে তোকে শেষ করে দিই। তখন খলিল বললো তো এটা সম্ভব না,
15,000 টাকার জন্য আপনারা মেরে ফেলার চিন্তা ভাবনা করছেন?
এখন তো আমাদের উপায় নেই, এটা যদি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানে বা এটা ঢাকা শহরে যদি একটা বড় গেঞ্জাম হয়ে যায়, সেখানে খলিলের নামে যদি খলিল চায় না যে ওর নামে এত বড় একটা বদনাম হোক, আর যে যার কাছে বিচারটা দেওয়া হয়েছে সে খুব ডেঞ্জারাস লোক, সে যদি বিচারটা নিজে হাতে করে মানে এমন কাজও হতে পারে তার ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে, সেরকম ডেঞ্জারাস লোক, তার নামে পুরো এলাকায় অনেক ভয় পায়, সে এত ভয়ঙ্কর লোক তার কাছে বিচারটা দিছে। এটা ভেবেই আমরা এই প্ল্যানটা করি। তখন বললো আচ্ছা ঠিক আছে, এভাবে প্রায় 7 থেকে 8 বার প্ল্যানটা করি, কিন্তু আমরা সাহস পাই না, জীবনে কখনো এগুলো করিনি, হয়তো ছোটখাটো মারামারি এগুলা করিনি। হঠাৎ করে একদিন আমি প্ল্যান করি যে ও এদিকে চাপ দিতেই আছে, আর ও ভয় দেখায় উল্টা ভয় যে না করলে তুমি আবার বাইরের সাথে গিয়ে নিয়ে আমো, তোমরা কোন বাসায় থাকো দেখামো, মানে কমিশনের কথা বলতেছে। তখন তো আমরা আরো ভয় পাই যায় যে এটা তো অবস্থা অনেক খারাপের দিকে যাইতেছে, এটা তো ভালো লক্ষণ না। তখন কইলাম যে যা হয় ওরে মারুম নাহলে আমরা মরুম। এটা প্ল্যান করেই খলিল বলো আচ্ছা ঠিক আছে, দিদি থেকে আসতে প্ল্যানটা আবার আমি করছি আগেই, যেদিন মারবো সেদিন বিকাল 5টা বাজে আমি প্ল্যান করছি যে কিভাবে ওরে ওই জায়গাটি নেওয়া দাঁড়, যে জায়গায় আমরা ওরে মারার প্ল্যানটা করছি যে কিভাবে নেওয়া দাঁড়। তখন আমি ওরে প্ল্যান করছি যে আমার যে গার্লফ্রেন্ড, এ সম্পর্কে যে ওর সাথে আমার রিলেশন ছিল আমার বন্ধু বান্ধব সবাই জানতো, কিন্তু যার কাছ থেকে টাকা নেওয়া ও পরিচিত আমার, ও জানতো যে এই ব্যাপারটা এগুলো নেই গেঞ্জে মাসি, এটা আমরা বিকালে প্ল্যান করি যে ও যখন আসবে তখন আমি বলবো যে দোস্ত আমার গার্লফ্রেন্ডটা তোর বাড়িতে পালাইছে আমার সাথে যাইবো না, এখন অমুক জায়গায় আছে তোরা আমার একটু গাড়িতে তুলে দেয়, এই বলে আমরা ওরে যে জায়গাটা ওরে মারবো গন্তব্য স্থানে আমরা নিয়ে যাবো। সে বললো আচ্ছা ঠিক আছে। সে ওর 8টা বাজে রাত 8টা বাজে ছুটি হয়ে আসে আমার ফোন, আমাদের ফোন দেয় যে অমুক জায়গায় আসো, ওরা আমরা যাই ওরে যাই। যাই বললাম কিরে সেদিন কেমন করেন ব্যবহার অন্যরকম আলাদা।
আপনারা মারবেন মানে কিভাবে মারবেন, মারার কোনো অস্ত্রপাতি সাথে ছিল
না? আমরা আমাদের মারা নিয়ে যেহেতু আমরা যে জায়গায় মারা প্ল্যান করছি সেই জায়গায় জনমানুষ খুবই কম, শুধু গজারি বন গলা টিপে মারবো, সেটা আমাদের এটা আমাদের নিয়ত। তখন আমাদের সেন্স ছিল না যে আমরা ওকে
কি করতে যাচ্ছেন,
কি করতে যাচ্ছেন আমাদের যদি মাথায় সেটা ছিল না কি করতে যাচ্ছেন।
ওকে ভালো ভাব করছেন। তারপর
তারপরে 8টা বাজে ফোন দিয়ে আসলাম, আসার পরে বললো যে কি অবস্থা, সেদিন আমাদের ব্যবহার অন্যরকম হেরে অন্যরকম, মানে সেদিন আবার খলিলের পথে দেখে যে আজকে তোর 7 টাকা শোধ করে দিয়ে দম, 1 টাকাও রকম না। আসার পরে কোলাকুলি করলাম কি অবস্থা ভাই, পরে ওরে কলা খাওয়াইলাম, চা খাওয়াইলাম, আমরাও খাইলাম, সিগারেট খাওয়াইলাম, বেঞ্জন সিগারেট খাওয়াইলাম, এমনিতেও মানে 2 টাকা দামে সিগারেট খাইতাম আমরা, সেদিন ওরে বেঞ্জন খাওয়াইলাম। খাওয়ার পরে আধা ঘন্টার মতো প্রায় গল্প করলাম, গল্প করার পরে আর আবার চা খাওয়াইলাম, রুটি খাওয়াইলাম, হালিম খাওয়াইলাম, 50 টাকা দিয়ে হালিম খাওয়াইছে। তারপরে খাওয়ানোর পরে ও বলতে আজকে কি ব্যাপার এত খাওয়া দাওয়া কেন, আমরা বলতেছি আজকে তো টাকা পয়সা দিব, আজকে ঋণ থেকে মুক্ত, খুশি লাগতেছে, কিন্তু আমরা তো একটা বড় ভুল করতে যাচ্ছি, এটা আমাকে মাথায় নেই নেই আমরা কত বড় একটা কাজ করতে যাচ্ছি। তো এরকম করে প্রায় 9:30 বাজে তখন আমি মোবাইলে মানে প্ল্যান করা ছিল আগে, তখন খুলে আমার মোবাইলে মিস কল দেয়, মিস কল দেওয়ার পর রিংটোন বাজে, তখন বললাম কিরে এ, তখন খুলিল বললাম যে খুলিল এই যে ফোন দিছে আমার এখানে যা লাগবে। তখন বললো কি হয়েছে, পরে বললাম আরে দোষ তোর তো কয়েছে নেই এরকম এরকম ঘটনা, এখন আমার একটু ব্যবস্থা করে দেয়।
This track was downloaded from FusionBD.com.
খুলিল তোর টাকাটা দিয়ে দেবো, তোর আগে আমার নেট ওই জায়গায় আছে, তখন আমার গাড়িতে তুলে দেয় নিলে ওর চাষা যে ভয়ঙ্কর, যদি আবার আমরা ধরা
পড়ে মেয়েটার প্রসঙ্গ মানে কোন মেয়েটা,
এটা শুধু ওকে মানে বলার জন্য যে আমরা যে মেয়েটার সাথে রিলেশন ছিল তার কথা বলতেছি, মানে প্ল্যান অনুযায়ী।
আচ্ছা ঠিক আছে,
ওই মেয়েটা বাইরে থেকে পালাই গেছে আমার জন্য, এই মেয়েটার সাথে আমার যাইতে হবে, মানে যে ছেলেটাকে আমরা ই করবো আর ওই খুলিল এই দুজনকে আমি বলতেছি।
আচ্ছা
ওরা বললো আচ্ছা ঠিক আছে,
আলটিমেটলি এটা বলে ছেলেটাকে ওদিকে নিয়ে যাও আপনারা দুজন মিলে।
হ্যাঁ, পরে যখন অর্ধেক রাস্তায় আইছি ছেলেটা তখন যাইতে চাইতেছে না, কইছে ভাই আমার কলিজা কাঁপতেছে আমি যাবো না। হয়তো সে কিছুটা ই করতে পারছে যে তার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, কিন্তু আমরা তার ভয় দিতে আসি না। আরে ওটা কি কস কি অর্ধেক রাস্তায় আয়া খুললে চলা যাবে, আমি একলাই কেমনে যাবো? আমি ওরে ওরে নিয়ে কোন জায়গায় আসে আমার তো খুঁজে বাই করতে হইব, তারপরে তোরা দুজন আমাদের দুজনের গাড়ির তো যা দিবি, দিয়ে তারপরে তোরা দুজন আস্তে আস্তে বাড়িতে আইবি। এটা ও ছেলে বলছে না ভাই আমার কলিজা কাঁপতেছে আমি যাবো না।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার আমরা শুনলাম, আমরা এই জায়গাটা থেকেই ফিরব। কলিজা তো ওই ছেলেটির কাঁপছে, ও কোনো কারণে নামটা বলছে না সেই ছেলেটির, একই সাথে কলিজা কাঁপানো কোনো ঘটনার বর্ণনা হয়তো আমরা শুনবো মাত্র চার মিনিট পরে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি। আজকে বিজয় তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে অকুণ্ঠ চিত্তে বলছে। প্রত্যেকটা মানুষই জন্ম নেবার পর অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন মনের মধ্যে লালন পালন করে, এবং সেই স্বপ্নের যে বড় হবার পথ, সেই পথটা আসলেই মসৃণ নয়। সেখানে কখনো কাউন্সিলিং এর অভাব, সেখানে কখনো মোটিভেশনের অভাব, সেখানে কখনো পরিস্থিতি তাদেরকে বাধ্য করে সেই স্বপ্নের বিচ্যুতি ঘটানোর, এবং শেষ পর্যন্ত সে যা হয় সেটা তো তার জীবনকে নষ্ট করেই সাথে সাথে আমাদের পরিবেশটাকেও নোংরা করে ফেলে। একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, একজন অপরাধী শুধুমাত্র একা কিন্তু সাফারার নন, একজন অপরাধীর কারণে পুরো সমাজটাই কিন্তু সাফারার হয়। এবং সে কারণেই আমরা বলে থাকি যে একজন অপরাধী যখন অপরাধ করেন, সেই অপরাধকে নির্মূল করার দায়িত্ব শুধুমাত্র একজন অপরাধীর নন, আমাদের চারপাশের মানুষ যারা রয়েছে তাদের প্রত্যেকেরই কন্ট্রিবিউশন রয়েছে। যতটুকু পারেন একজন অপরাধীকে অপরাধ থেকে বের করে নিয়ে আসার জন্য আপনি আপনার সঠিক দায়িত্বটা পালন করছেন তো? এই প্রশ্নটাই রাখতে চাই আজকে যাহা বলিব সত্য বলিবতে। আমরা চার মিনিট পরে আবারও ফিরে আসছি, এবং আপনাদের সবাইকে বলছি যে ওকে দেখতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর বিজয় রয়েছে আজকে আমাদের সাথে সত্যের আসনে বসে নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো নিয়ে। বিজয়ের কাছে ফিরছি, তবে তার আগে বলতে চাই, আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে অকুণ্ঠ চিত্তে এই অর্থে স্বীকার করতে চান যে আপনার মতো ভুল সমাজে কেউ না করুক, অপরাধ সমাজে কেউ না করুক, তাহলে আপনি আসতে পারেন আমাদের এখানে। আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। এখানে ফোন করার পরে আপনি ফোনে যে নির্দেশনাগুলো শুনবেন সেগুলো শুনে আপনার কথাগুলো সেই নির্দেশনা অনুযায়ী রেকর্ড করবেন। ওকে বিজয়, আপনার কাছে ফিরছি। আপনি বলছিলেন যে ভদ্রলোকটাকে আপনারা নিয়ে যাচ্ছেন মাত্র 15,000 টাকার ঋণের দায় শোধ করতে না পেরে তাকে হত্যার পরিকল্পনা, আপনি এবং আপনার আরেক সিনিয়র বন্ধু মিলে, এবং সেই ভদ্রলোকটা রাস্তার মাঝখানে টের পেয়ে গেছে, সে বলছে তার কলিজা কেন যেন কাঁপছে, এরকম একটা হৃদয় বিদারক অনুভূতিতে আমরা ছিলাম। আমরা সেখান থেকে ফিরতে চাই। তারপর
তখন সে বলতেছে যে আমার কলিজা কাঁপতেছে আমি যাবো না ভাই, ভাই তোমার টাকা কতদিন পরে দিও কিন্তু আমি যাবো না। আমি বললাম দেখ অর্ধেক রাস্তায় গেছি, আমি যদি মেয়েটা বাসায় ফিরে যা তাহলে তো অবস্থা আমাদের খারাপ করে ফেলবো, তাহলে তো আমরা বাঁচতে পারবো না, গেলে তো কোনো সমস্যা হবে না। কিন্তু আইসাই পড়ছি আর হয়তো 20-25 মিনিট রাস্তা হাঁটতে হইব, রাত্রের রাস্তা তো, মানে সেদিন শীতের সময় ছিল, তখন হালকা কুয়াশা পড়তেছিল। পানি কম করি, কিন্তু দোকান পাটা নয়, দোকান পাট আসলে সামনে, এটা সামনে সব তোরে হাঁটতে হাঁটতে সিগারেট খেলো না, আমরা দুজন ফাঁকে দুইটা করে সিগারেট খেয়ে ফেলছি। খাওয়ার পরে ওর দোকানে নিয়ে গেলাম, যে ও পানি খাইলো প্রায় 4 গ্লাস পানি খেয়েছে, যে স্টিলের গ্লাস গুলা দিয়ে প্রায় 200 মিলির মতো হবে, গ্লাস দিয়ে 4 গ্লাস পানি খেয়েছে। 4 গ্লাস পানি খাওয়ার পরে সে বললো যে আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেল পানিটা খাওয়ার পরে, আমার খুশিতেই ভালো লাগতেছে না, আমি আর যাবই না। ওরে সে গেলই না, তখন তারে কি করলাম, বললো আচ্ছা ঠিক আছে, তোরা যখন আমার বিপদে ফালাইলি যা না গেলি, দেখলাম যে বেশি সিগারেট করলে আমাদের সমস্যা হয়ে যেতে পারে, এই কারণে আমরা সেদিন তাকে নিয়ে নি। সে বললো যে টাকা কোনদিন পরে দিও, আমার আজকে ভালো লাগতেছে না, বিদায় টাকাটা নিলাম না, তোমাদের সাথে গেলাম না, কিছু মনে করে না। পরে আমরা আবার রিটার্ন ফেরত আসি, ফেরত আসার পরে আমাদের টেনশন আরো বাইরে গেল, যেহেতু একবার অর্ধেক রাস্তায় গিয়ে ঘুরে আইসি। এর ফাঁকে আবার আমি আবার তিস্তার মারি যে খুলি যা হয়েছিল হয়েছে, থাক গিয়া টাকা পরে দিয়ে দিস, এটা কাজটা করা ঠিক হবে না, এটা করা একদমই ঠিক হবে না। সে বললো না সিদ্ধান্ত নিয়েছি এটা করুমি, আর এইটা কইরা এর পরের গুলো যা যে কয়টা টার্গেট আছে, তখন আমরা আরেকটা প্ল্যান করি, ওই যে ফেরত আসার পরে এরপরে আমরা আরো 3 জনকে টার্গেট করি, কিন্তু তারা আমাদের শত্রু না, কিন্তু তারা আমাদের দেশেরই। তখন ওকে টার্গেট করার পর আমাদের মাথায় একটা বুদ্ধি আসে যে আমরা টাকা পয়সার মালিক হবো কিভাবে, এইভাবে মানে 2-4টা খুন করার পর হয়তো আমরা বড় ভাই হয়ে যাবো বা রাজনীতিকদের সাথে জড়াই যাবো, তখন আমাদের টাকা পয়সার অভাব হবে না, মেন কথা তখন আমাদের দুজনের টার্গেট সন্ত্রাসী হবে। সিনেমাতে যেগুলো দেখি ওই রকম আমরা মানে সিনেমার মধ্যে ডায়লগ দিতে থাকি যে আমরা সন্ত্রাসী হবো, আমাদের টাকা পয়সার দরকার, আমরা গাড়ি নিয়ে ঘুরো, মানুষ দেখলে যেন আমাকে ভয়ে সালাম দেয়, আমরা এই যে সেরা শার্ট সেরা প্যান্ট পরে মানে সবাই অনেক কুলাবান মানে মোটর সাইকেল নিয়ে ঘুরে পিছিয়ে পিছিয়ে কুলাবান ভাব দেখায় ঘুরে, আমরা এরকম করে বড় হবো, ওই মোর মন এলে বড় হবো। এই দুজনে আমরা মনে করেন যে আপনাদের কারণে এই কথাগুলো আমরা বলতেছি, তো বলতেছি তো তারপর আমরা টার্গেট করে ফেলেছি করে আরো 3 জনের, যে একে প্রথম খাওয়ার পরে আরো 3 জনকে আমরা শেষ করি। তারপরে খুলে লাগে যে বড় ভাইয়ের সাথে ঘুরে 4 জনকে খাওয়ার পর সে বড় ভাইকে জানাবে, সে বড় ভাই যদি কিছু একটা ব্যবস্থা করে দেয় তারপরে সেই ব্যবস্থা অনুযায়ী আমরা কাজ করবো। আমাদের পুরো টার্গেট যে আমরা সন্ত্রাসী হবো, তখন যে আমার যে সেনাবাহিনী হওয়ার সেই সুন্দর স্বপ্নটা, তখন সেই স্বপ্নের কথা আমার একদম প্রায় ভুলেই গেছি, মানে আমার মনে হয় না যে আমি দেশের কাজ করবার চেয়ে আমি একটু খারাপ হয়ে যাচ্ছি, তখন আমার এটা মাথায় ছিল না, যদি মাথায় থাকতো হয়তো আমার দ্বারা এই কাজটা হতো না। প্রায় এভাবে 1 সপ্তাহ গেলো, 1 সপ্তাহ পরে আবার চাপ দিতে শুরু করছে টাকা, তখন আমরা আরো ক্ষিপ্ত হলাম যে না এবার আজকে যেভাবে হোক, যদি গত সপ্তাহে তো ওকে অর্ধেক রাস্তায় নিয়ে যায় ফেরত আনছে, এবার যদি তারকম রাস্তায় যায় আমরা তাকে সেই জায়গাটাই শেষ করবো, এতে যদি আমাদের যা হয় হবে হয় ও বাঁচতে তাহলে আমরা বাঁচতে, কিন্তু এইভাবে হবে না। ওরে আবার ওই দিন দোকানে রাখি, আবার চা নাস্তা খাই, খাওয়ার পরে আবার হাঁটি, মানে সেদিন বিকাল বিকালে হাঁটা শুরু করি, মানে ঘুরতে যাইতেছি, সেদিন আর কোনো প্ল্যান ট্যান করিনি যে ঘুরতে যাইতেছি, মানে সেদিন তাকে যে মিথ্যা বলেছিলাম যে মেয়ে বেরিয়ে এসেছে এরকম, পরে সে আমার জানতে চাই কি কিরে দুষ্ট যে মেয়েটার পরে কি অবস্থা, পরে গেলাম সেদিন তো একটা কাজ করছো, মেয়েটা পরে বাড়িতে ফিরে আসে, পরে চাষা মেয়েটারে মারছে, আমার মারতে ছিল পরে বিচার আসার হয়েছে, এখন তো মেয়ে আমার সাথে কথা বলে না, এটা তাকে একটা মিথ্যা কথা বলেই ফিরে দিলাম। পরে সে আমারে বললো যে আরে যা মেয়ে মানুষ তো, ওগুলা তোরে না বলে আরেকজনে ঠিকই পেয়ে যাবো, ওগুলো ভুলে যা, মনে কিছু করিস না, সেদিন আমার খারাপ লাগতেছিল দেখে যায়নি, নাহলে তোর সাথে আমি ঠিকই যাইতাম। এইভাবে বলার পর কোন চল তাহলে ঘুরতে 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 ঘুরতে, মানে রেল লাইন তো গাজীপুরের আপনি মৌচাক থেকে কিন্তু প্রায় যেদপুর মানে প্রায় গদারি বাগান পুরান লাইন, তো আমরা মৌচাক থেকে হাঁটতে 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 প্রায় 6-7 কিলোমিটার হাইটে আসি, মানে আমাদের গল্প ধান্দা গল্প আর সিগারেট।
এই এই সময়টাতে ওনাকে কি ফাঁদে ফেলেছিলেন আপনারা?
সে ফাঁদে ওকে ফেলেছিলাম শুধু গল্প, আমার পুরনো দিনের গল্প বাড়িতে,
মানে আপনারা আগের মতো কোনো ফাঁদ ফেলেনি, জাস্ট গল্প করতে করতে
গল্প করতে করতে, মানে আমরা যে এবার আমরা ফাঁদ করছি ওকে জানাইনি যে কেরা বাড়িতে কি করছে, কয়টা প্রেম করছে বা কয়টা, মানে এগুলো
গল্প করতেছেন
পার্সোনাল গল্প দিয়ে, ও কইতেছে আমরাও কইতেছি, এভাবে মানে ওরে প্রায় আমরা হাঁটতে হাঁটতে প্রায় 7 কিলোর মতো রাস্তা হাঁটছি আমরা, হাঁটতে হাঁটতে তো প্রায় বেড়েছি আপনার বিকালে সন্ধ্যা হয়ে গেছে গা, আসতে তো মনে করেন যেহেতু 7 কিলোমিটার রাস্তা হাঁটে গেছি আনুমানিক আর কি প্রায় এরকমই হবে, তারপরে আবার যেহেতু হাইটে আসতেছি তাহলে তো রাত পরে না হলো বারোটা কি সাড়ে বারোটা বাজবে, যেহেতু দূর পথ হেঁটে গেছে আবার হেঁটে আসা, আমাদের নিয়ে যে আমরা গাড়িতে যাবো না, পাশে গাড়ির রাস্তা আছে ওই তো দশটা গাড়ি রিক্সা ভাড়া দিয়ে গেলে মেন রোডে যাওয়া যাবে, কিন্তু আমরা রিক্সা ভাড়াও দেবো না গাড়িতেও যাবো না, আমাদের প্ল্যানটা আজকে সাকসেস করতেই হবে। তো তখন আমরা আবার হাঁটা শুরু করি, হাঁটতে হাঁটতে তখন আমরা একটা স্টেশন আছে পৌঁছে, এটাকে মৌসাক স্টেশনই বলে, ওখানে পৌঁছানোর পর ও বলে যে দুষ্ট আমার খুব শীত করতেছে, ওর গায়ে কিন্তু আমাদের চেয়ে শীতের পোশাক ছিল, মানে শীতের পোশাক নিয়েছে যে যাইবো ওর নিয়ত যে রাত হতে পারে শীতের সময়, কিন্তু তারপর আমরা যেটাকে মাফলার বলি আমরা যেটা মাফলার ইউজ করি আমরা তারা মাফলারটা দিই, মানে হে খুলে দিলে মাফলারটা ওরা দেয়, হে খুলে দিয়ে গায়ে যে ছেলেটা ওই ছেলেটার গায়ে ছিল একটা ফুলাতা গেঞ্জি আর খলিলের গায়ে জ্যাকেট ছিল, আমার গায়েও ফুলাতা গেঞ্জি জিন্স প্যান্ট পরা, খলিল ওর জ্যাকেটটা ওরা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে যে স্টেশনে আসি তখন যে আলাদা একটা লাইনে যেখানে বড় একটা পাথরের ট্রেন রাখা, যে পাথর আনে যে রাস্তা দিয়ে পাথর দেওয়ার জন্য মানে বিকল একটা ট্রেন, মানে অনেক কয়েকটা বগি লাইনে রাখা, এই সাইডে আবার ওয়াল মানে যে যেখানে বগি গুলো রাখার তার অপর সাইডে ছোট্ট একটা চিপা যাতে কোনো মতে যাতে একজন মানুষ যা আসা করা যায় কোনো সমস্যা হবে না, বা এই জায়গায় এসে যদি কেউ প্রস্রাব পায়খানা করে ওই সাইড থেকে দেখা যাবে না। তখন ওই জায়গায় আসলাম, আসার পরে তিনজনাই একটা বুদ্ধি করলাম চল, তখন খুলিলে খুলে আমার টয়লেটে চাপ পাইছে, পরে খুললে এখন কই যাবে এই স্টেশনের মধ্যে বাগানে গেল তো শিয়ালের বই আছে কই যাওয়া, পরে বললো যে চলো এই ট্রেনে রুমরা যায়, তখন আমি বললাম তো আমারও পাইছি, তখন আমার নিয়ে যে আমরা দুজন যদি যাই তখন অত একা এদিকে থাকবে না, তখন ও আসবে, যে আমরা এই যে আসি মানে টয়লেটের ধান্দায় এভাবে আমরা বসে থাকি ওই সাইডে বসে, আর ওই যে ছেলেটা ও বসে মাঝখানে আর আমি বসে এই সাইডে, মাঝখানে বসার সাথে সাথেই খুলে যায় সব গলা যায় পাথর থাকে দাঁড়িয়ে থাকে ওর ভিতরে শোয়া দিচ্ছে, ছেলে হাত দুটো ধরে মানে গলাতে ডাইরে পালা দিচ্ছে, তখন তো আমার মাথায় কোনো কি নেই যে আমি কি করতেছি, তখন আমার মাথায় তখন যে তাও লাফালাফি করতেছে, পাশে মানে রাত্রের আওয়াজ নিরিবিল আওয়াজ অনেক দূরে পর্যন্ত যায়, মানে পা খালি এরকম লাফাইতেছে আর পাথরের শব্দ হইতেছে, তখন আমি বাঁচার জন্য যাতে কোনো কিছু না হয় তারপর পা দুটো অনেক চাপ দেওয়া ধরে তাকে সে লাফাড়া করতে না পারে, চাপ দেওয়া ধরতে মাফলারটা খুলে আমরা পাটা মানে গলা থেকে মাফলার খুলে পাটা অনেক শক্ত করে বাঁধে যাতে আর কোনো মতো লড়াচড়া করতে না পারে, এইভাবে বাঁধার পর তখন খলিল একটা হাত ধরে আমি একটা হাত ধরি, তখন খলিল মানে গলার এক সাইডে পা রাখে আমি এক সাইডে পা রাখি, দিয়ে ওকে যেভাবে যে পাখা টানা বলে হাত দুটো জোরে টান দিয়ে
বুঝতে পেরেছি আপনারা ওকে মেরে ফেলবেন, ও কি বলছিল সেই মুহূর্তে?
সেই মুহূর্তে সে একটাই বলছে যে ভাই তোমাদের পা ধরে কই, আমার তো টাকা পয়সার দরকার নেই, লাগলে তুমি টাকা পয়সা নাও মায়ের না আমার জীবনটা ভিক্ষে দেবো ভাই, মানে সে অনেক কাকুতি মিনতি করতেছে যেটা তখন আমাদের মানে মাথায় ঢুকে নেই যে ও কি বলতেছে, আমাদের তখন ধান্দা ছিল যে ওকে আগে মেরে ফেলবো তারপরে আমরা চিন্তা ভাবনা করবো কি করা যায়। ছেলেটার নামে আর একটা ডিটেলস আছে বলবো আমি?
হ্যাঁ অবশ্যই বলুন।
ছেলেটা বাড়ি থেকে আসছিল রাগ করে, তার কোনো মা বাবা নাই, ছেলেটা অন্য ধর্মীয় কিন্তু সে এখানে একজন মা পাতা ছিল তার কাছে থাকতো, আমরা সেই ছেলেটার সাথে এই কাজটা করেছি, তখন সে এইভাবে বলতেছে যে ভাই আমার
এই খলিলকে সে বেতন পেয়ে সমস্ত টাকা দিয়ে দিত।
হ্যাঁ মানে খলিলকে বিশ্বাস করে দিতে আবার একটা ইয়ে ছিল যে বড় ভাই, বড় ভাইয়ের সাথে চলে, মানে ওই ছেলেটাও চাচ্ছিল যে আমিও ওর সাথে মিশিয়ে একটু ক্ষমতা দেখাই, এই ভেবে খলিলকে সে টাকা পয়সা দিত।
মানুষ অপরাধ করলে কতটা ভয়াবহ অপরাধ করতে পারে এটা যা বলিব সত্য বলিবতে নতুন করে এক্সাম্পল রাখার কোনো দরকার নেই, যতবারই শুনি ততবারই মনে হয় আমরা কি মানুষ, যতবারই শুনি ততবারই মনে হয় আমাদের ভেতরে যে পশুটা লুকিয়ে আছে এই পশুর শক্তি কতটা ভয়াবহ হতে পারে। প্রতি মুহূর্তে আমি আপনি এরকম একজন অপরাধে জন্ম দেওয়ার জন্য পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এমন কোনো কাজকে করছি যে আমাদেরকেই অসুস্থ একটা পরিবেশ উপহার দিচ্ছে প্রিয় শ্রোতা। ওকে তারপর কি করলি?
তারপরে করার পরে পকেটে একটা মোবাইল ছিল আর 3,000 টাকা ছিল, যে টাকা 3,000 খুলে আমারে দিল আর মোবাইলটাও নিল, নেওয়ার পর আমি আবার আমার এখান থেকে তখন তো আমাদের টাকা পয়সার দরকার নেই, তারপরে আমি খুলে 1,000 টাকা দিয়ে দিলাম, আমার কাছে 2,000 টাকা থাকলো, খুলে লাগাচ্ছি মোবাইল আর 1,000 টাকা, এইভাবে আসলাম হাতে রক্ত, দোকানে আসছি মানে রিক্সা দিয়ে বকশি বাজারে আসছি, আমাদের এই ছবিপুর বাজারে আসছি, আসার পর দোকানে সিগারেট নিতে যাবো, সিগারেট নিচ্ছি নিয়ে পকেটে টাকা বার করতে দোকানদার টাকা দিয়ে দিছি, আমার হাতের দিকে খেয়াল করে দিছি রক্ত, দুজনের হাত লাল দোকানদার আমাদের দিকে মানে চোখ বড় বড় করে তাকায় রয়েছে। দোকানদার তার যুবক বয়সে ছিল, হয়তো বয়স 22-23 হবে এরকম, সে আমাদের দিকে তাকায় রয়েছে। তখন আমরা তাকে 20 টাকার সিগারেট 50 টাকা বিল দিয়ে যে টাকাটা ফেরত নেবো, তখন আমরা দুজন সন্দেহ করি যে আমাদের হয়তো এখানে থাকলে সমস্যা হতে পারে, যেহেতু আমাদের দিকে যেভাবে তাকায় রয়েছে। কিভাবে দেখে আমাদের হাতে লাল, আমাদের হাত লাল, তখন বললো যে বাবা তোমাদের হাতে লাল কেন? পরে বললাম যে আমরা ডাইং এর কাজ করি, তো রঙের কাজ করি, তো এগুলো রং বসছে। পরে রিক্সা এই 30 টাকার ভাড়া, সেখানে আমরা 100 টাকা দিই। বললো তো ভাঙ্গি না, আমাকে ভাঙ্গির দরকার নেই। পরে বাসায় আসি, বাসায় এসে সাবান দেওয়া ভালো করে হাত টাত ধুই। তখন আমাদের মানে ওর জন্য কোনো মায়া হইতেছিল না। হাত টাত ধুই, ধোয়ার পরে পরে আবার আম্মারে বলছি যে আমার খাইতে দাও, এক জায়গায় গেছিলাম। মানে আমাকে তখন খুব ই লাগতেছে আর কি, যে হরণ হরণ লাগতেছে একটু একটু। তখন আম্মা বললো যে কই গেছিলে, তা এরকম লাগতেছে কে? ওরকম গেছিলাম, এক জায়গায় গেছিলাম, দুই বন্ধু মিলে আইলাম, বেরিয়েছে খাইতে দাও। ওরে খাও নাই, রাইতে ওরা এই আড়াইটা কি 3টা বাজে, এই অনুমানিক এরকম হবে রাত। পরে খাওয়ার নয় পরে মুড়ি খাইতে দিল আমাদের। পরে আমি আর অন্য মুড়ি খাইলাম না, আমার ভালো লাগতেছিল না। পরে দুজন যায় ওই যে বাসায় যায় ঘুমালাম। ঘুমানোর পর সকালে উঠলাম 7টা বাজে, উঠে বললাম চল লাস্টটা দেখে আসি। খুলিলাম, অনেক বলতেছি আমার কোনো যদি যায় ওখানে যায়, যদি যদি একটা পেশে পড়ে যায় গা, তোমার বলে কোনো সমস্যা হবে না, আমরা পাবলিকের মধ্যে দেখুন আগে দূর থেকে দেখুন ওই জায়গায় পাবলিক জমা হয়েছে কিনা। পরে আমরা গিয়ে আসলেই দেখি যে প্রায় 20-30 জন লোক ওখানে জমাট হয়ে রয়েছে। তখন আমরা যে জায়গায় কাজটা করছি লাস্টটা সে জায়গায় ছিল না, স্টেশনে আনা হয়েছে। স্টেশনে যে প্ল্যাটফর্মটা যে যেখানে বসার জন্যই হয়।
কত সালের ঘটনা এটা?
এটা 2011 সালের ডিসেম্বর মাসের 11 তারিখ।
ওকে, তারপর?
তারপর আমরা যেখানে যাই দেখি প্রায় 30-35 জন লোক ঘেরাও করে রয়েছে, পুলিশ আছে। তখন আমরা গিয়ে দেখি মানে আমরা লোকেদের সাথে মিশি, আহারে এইভাবে কেউ কাউরে মারে। তখন যে যখন আমি তাকে মারছি বা হিট করছি, তখন তার চেহারাটা আমার চোখে ফাটলো, তখন ততটুকু কষ্ট লাগে না। যতদিন পরের দিন যে আমি তারে দেখে আমি সেখানে কেঁদে ফেলছি যে আমি কি করছি, আমি এটা কি করছি। তার চেহারার দিকে দেখে তখন আমার মনে হচ্ছে এটিম একটা ছেলে, বাবা নাই মা নাই, আরেকজনের মা বানায় রয়েছে, কোন পাপের ভালো করে আমি। তখন আমি প্রায় 2 মাস আমার খাওয়া দাওয়া ধরতে গেলে টোটালি বন্ধ ছিল, শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য যেটুকু খাবার প্রয়োজন ছিল আমি সেটুকু খেতাম। তারপর আমার খুব কষ্ট হচ্ছিল তাকে দেখে। প্রায় এভাবে 2 মাসের মতো আমি মানে ঘুমাইতে গেল, তার সেই শুধু একটা কথাই মনে পড়ে যে ভাই আমার মায়ের না, আমার ছেড়ে দাও, আমার টাকার দরকার নেই, শুধু সব সময় এই কথাটাই মনে পড়ে। তারপর এইভাবে যাওয়ার পর আস্তে আস্তে ভুলতে চাই কিন্তু ভুলতে পারি না। তারপরও এখানে আর একটা ঘটনা, যে খুলিল যে মোবাইলটা নিয়েছিল সেটা আবার আমার বাবার কাছে বিক্রি করছে, সেটা বাবা জানে না। সে আবার বাবার কাছে 800 টাকায় মোবাইলটা বিক্রি করে দিচ্ছে, মোবাইলটা এখন আমার বাবার কাছে আছে। সেই মোবাইলের ভিতরে ধরো যে কিছু ছবি ছিল সেটা আমরা জানতাম না, যে ফোনের ছবিগুলো সেভ করা ছিল। যে 2 মাস পরে মোবাইল নিয়েছে, আমরা যে আব্বার মোবাইল আমি ধরি না, আব্বার জিনিস কখনোই ধরি না, টাচ করি না, কিন্তু আর হঠাৎ মানে এরকম 2 মাস পরে আমি ওই সেটটা নিতে বলে দেখি সেটটা। তো আব্বার ওই ছেলেটাকে চিনতো না, যে ছেলেটাকে আমরা ই করছি আব্বা ওই ছেলেটাকে চিনতো না। আব্বা ভক্ত যে হয়তো ওর বন্ধু বা খুলিলের ছোট ভাইয়ের ছবি হইতে পারে, এটা এভাবে আব্বার ছবিগুলো ডিলিট করে না। পরে 2 মাস পরে আমি আব্বার সেটটা নিলাম, নিয়ে দেখি যে ও খালি গায়ে, মানে ছেলেটা দেখতে মনে একদম হ্যাংলা ছিল, শরীরে আমার মনে হয় ওয়েট 40-42 কেজি হবে, ওর জন্য একটা লুকি যথেষ্ট। এরকম মানে দেখতে মায়াবী চেহারা ছিল, কিন্তু আমরা কি পাপে যে কাজটা করছিলাম আমি আমি এখন অনুতপ্ত খুব। আমি যদি পাশ্চিত্য যে আমি কিভাবে করবো এটা একমাত্র আল্লাহ জানে, যে জন্য আমার কি শাস্তি উপহার আছে একমাত্র আল্লাহ জানে, আমি নিজেও জানি না। এইব সব পাপের ক্ষমা হয়, আমি জানি যে সব পাপের ক্ষমা হয় আল্লাহ তাআলা, আমি জানি যে এই পাপের আমার ক্ষমা কোনোদিনই হবে, এর যে কোনো শাস্তি আল্লাহ আমাকে অবশ্যই দেবে। তারপরও আমি শুধু একটা কথাই বলতে চাই, যে ছোট ছোট ভুল মানুষকে অনেক বড় অপরাধের দিকে নিয়ে যায়। ওকে মারার পর তখন প্রায় 3-4 মাস মানে খুবই ভদ্র ছিলাম, মানে ওকে ওই যে মায়াবী আর্তনাদ গুলো শোনার পর থেকে মানে একটা ভালো হওয়ার খুব একটা ইচ্ছা জাগলো আবার কেন জানি। তখন যে আমরা যে প্রতিজ্ঞা মানে একটা যে ই ছিল যে আমরা সন্ত্রাসী হবো, টাকা পয়সার মালিক হবো, তখন ওই যে প্রতিদিন তার আর্তনাদের কথাগুলো মনে পড়তো, তখন খুব খারাপ লাগতো যে না এগুলো ভালো না। তখন আস্তে আস্তে আমি নামাজ পড়া শুরু করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জামাতের সাথে ঘুরি, মানে এইভাবে প্রায় 1টা বছর যায় এইভাবে। সপ্তাহ বছর যাওয়ার পর আবার সেই যে কাউন্সিলর যে নির্বাচন আছে সেই নির্বাচন আবার এর ফাঁকে খলিল এখান থেকে মানে চলে যায় চাকরি ওর আমার সাথে ঝগড়া কাটা কথা কাটাকাটি করে আমি আবার ওকে বলছি যে দেখ তুই যে বড় কাজগুলো করছো যদি কোনো কি করস আমি বলে দেবো এই ভয়টা আমি ওরে দেখাইছিলাম কিন্তু আসলে আমি বলতাম না কারণ বললে তো আমারও বিপদ হইতো সেই ভয়েই হোক বা যে কোনো কারণেই হোক সে পালিয়ে যায় তারপর তো সেখানে পালিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে সে দোকান থেকে তার অনেক টাকা বাকি পড়ে যেত রুম ভাড়া পড়ে থাকতো মানে এগুলা সে ক্লিয়ার করতে পারেনি এই কারণে বিদায় সে আমার কাছ থেকেও কিছু টাকা নিয়ে গেছে আমার ব্যাগ নিয়ে গেছে আমার যে মেয়ের সাথে রিলেশন ছিল কিছু গিফট দিয়েছিল সেই গিফটগুলো নিয়ে গেছে বা সেই যাওয়ার পর থেকে খলিলের সাথে এখন তো আমার কোনো যোগাযোগ হয়নি আমি চেষ্টা করি তার সাথে যোগাযোগ করার জন্য আমি এও চেষ্টা করেছিলাম যে যদি তাকে পাই তাকে সাথে করে নিয়ে আমি এবিসি রেডিওতে আসবো এবং দুজনে মিলে কথাগুলো শেয়ার করবো
খলিলের সাথে আপনার কোনো যোগাযোগ হয়নি
আমি যোগাযোগ হয়নি তবে ওদের গ্রামের লোকজন আসে তাদের আমাদের ওখানে চাকরি করে তাদের কাছে খোঁজ খবর নিতে যাই ওদের ফোন নাম্বার নেই কিন্তু বাড়িতে থাকে না মানে মাঝে মধ্যে যায় ঢাকা থাকে কিন্তু কোথায় থাকে তারা কেউ জানে না
এই ঘটনার পরে আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
এই ঘটনার প্রায় তিন মাস পরে খলিলের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপরে প্রায় যে এক বছর চার মাস পর্যন্ত তো আমার এমনি যায় তখন ওই যে কাউন্সিলর নির্বাচন আসে তখন ওই যে আমি আবার ওই এলাকা খলিলের সাথে ঘুরতে ঘুরতে এলাকার কিছু বড় ভাইয়ের সাথে মানে আমারও ভালোই হয়ে গেছে গা তখন আবার ওই যে খারাপ কাজে জড়াই যেতেছে আস্তে আস্তে তখন এই যে মানে ভালো যে ওইছি নামাজ পড়ি তখন ওর সাথে ঘুরে নামাজ পড়াও ছাইড়া দিছে তখন না জানার সময় দিয়ে যাওয়ার পোলা মানে এক জায়গায় যেতেছে যাইতেছে আমরাও তেমনি করে এক জায়গায় কালিয়া করে একটা জায়গায় মিছিল নিয়ে গেলাম আমরা পড়ায় অনেক এক দুশো লোক মানে লোক ভাড়া করে নিছে যে খাওয়ান দেবো একশো করে টাকা দেবো মিছিলে চলো যারা বড় ভাই এরা আবার এই যে রাম দাঁড়াটা লইছে যে বিপক্ষ দল কোনো গ্যাঞ্জাম লাগলে এগুলো দেয়া তারা হিট করবে বা প্রতিবাদ করবে এগুলো রাম দাঁড়া মানে যেগুলো দাঁড়াটা এগুলো গাড়িতে নিছে সেই গাড়িতে আমারও নিছে মানে বড় ভাই বলতে কি পড়ায় সমবয়সী আমার চেয়ে পড়ায় দু এক বছরে বড় হবে কিন্তু মানে ওই এলাকার দাপট বড় মানে নেতা ও চাষারা নেতা ভাইরের নেতা এগো জুড়ে ওই এলাকার বড় ভাই ওরা এইভাবে মিছিলে যায় মিছিলে ঘুরি মারামারি হয় দাঙ্গা ফেসাদ হয় সেইভাবে একদিন একটা ছেলে যে নেতার ভাস্তি সেই ছেলেটা গার্মেন্টসে ডিউটি করতো নেতার ভাস্তি ওরে মানে একটা টিট করছে মানে স্কুলে যাওয়ার সময় কি যেন একটা কথা বলছিল মেয়েরা ইঙ্গিত করে সেই মেয়েটা আবার মানে ওর ভাইয়ের কাছে বলছে ওর ভাইয়া যে আমরা যার সাথে ঘুরি বড় ভাই ওরে ওই ওর কাছে বলছে ওরই বোন ওরে আমাকে সবাই খবর দিল এই এরকম এরকম ঘটনা আমার বোনের সাথে এরকম হয়েছে তোরা ওই পুরাটার খুঁজে পাই তোর কেরা
প্রিয় শ্রোতা আরেকটি বিরতির ঘন্টা আমরা শুনলাম এই জায়গাটিতে আমরা ছোট একটা বিরতি নিতে চাই ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গেই আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এবং চলছে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনার বিবেক বোধের জায়গা থেকে লাখো মানুষের সামনে কনফেস করতে চান নিজ নামে কিংবা ছদ্মনামে এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজের আর কেউ না করুক এবং আপনার ভুলের জন্য আপনার অপরাধের জন্য আপনার একটি অতীত শক্তিশালী ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেন কোনো শিশু কোনো কিশোর বড় না হয় সেজন্য বাবা মাকে পরিবারকে সমাজকে সচেতন করতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের এখানে এবং এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করে বলবেন কি ঘটনা ঘটেছে আপনার জীবনে এবং সেটা কিভাবে ঘটেছে খুব সংক্ষিপ্ত করে বলতে হবে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892 আবারও বলছি 09613892892 এখানে ফোন করার পরে দুই চাপবেন দুই চাপার পরেই আপনি যাহা বলিব সত্য বলিবতে কথা বলার জন্য কিছু নির্দেশনা ফোনে পাবেন সেই নির্দেশনা অনুসারে আপনাকে কথাগুলো এখানে রেকর্ড করতে হবে আমরা ফিরে আসতে চাই এবং ফিরে আসবো ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ 40 কোটি ভোক্তার প্রিয় পানীয় 18 কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীতে তারা করবে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ
Thank you. প্রপার্টিলে ঘড়ি।
এখন সময় রাত একটা।
প্রপার্টিলে দ্য লার্জেস্ট লিস্ট কোম্পানি ইন বাংলাদেশ।
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself.
Priyo Shrota, Shomoy ekhon raat ekta, apnara shobai shunchen. Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo, ABC Radio FM 89.2. Ami RJ Kibriyar hoyeche apnar shonge. এবং আজকে অতিথির আসনে বসে রয়েছে বিজয়। বিজয়ের মতো অপ্রিয় সত্য অনেকের জীবনেই লুকিয়ে আছে। যদি বিবেক বোধের জায়গা থেকে অনুভব করেন যে আপনি কেন অপরাধী হয়েছেন, সেটা সমাজকে জানানো উচিত এবং আপনার অপরাধের যে প্রায়শ্চিত্ত সেটাও সুখকর নয়, সেটাও সমাজকে জানানো উচিত। এই অর্থে যে আপনার মতো অপরাধী সমাজে যেন আর কখনো জন্ম না নেয়। কারণ একজন অপরাধী এসে এখন পর্যন্ত কখনোই তিনি স্বীকার করেননি যে তিনি অপরাধ করে ভালো আছেন, কিন্তু অপরাধ করে আসলে ভালো থাকা যায়। আমরা বিভিন্ন লেভেলের বিভিন্ন মাপের অপরাধীকে এখানে এনে আপনাদের সামনে হাজির করে দেখিয়েছি। তাদের যে মনোকষ্ট, তাদের যে বেদনা এবং তাদের প্রতি মুহূর্তে যে নিজের কাছে পরাজয়, এটা একটা মনুষ্য জীবনের জন্য সবচেয়ে বড় শাস্তি এবং এই শাস্তিটা অন্য যে কোনো শাস্তির চাইতে অতুলনীয়। আমরা সেই শাস্তির জায়গা থেকে আজকে পেয়েছি যাকে, সে হচ্ছে বিজয়। বিজয়ের কাছেই ফিরতে চাই এবং আপনি যদি আসতে চান সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোনের নির্দেশনা অনুসরণ করে আপনার কথাগুলো রেকর্ড করবেন। আরেকটি বিষয় আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই, যারা শুনছেন এখন দেশ থেকে, দেশের বাইরে থেকে, তাদের প্রত্যেকের জন্য বলছি, আমাদের নতুন একটি অনুষ্ঠান শুরু হয়েছে ডর, প্রতি বৃহস্পতিবার রাত 11:20 ভৌতিক একটি অনুষ্ঠান, এবং যেটি প্রচার করা হয় বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে রেকর্ড করে এনে ধারণকৃত অনুষ্ঠান আপনাদের জন্য প্রচার করা হয়। বাংলাদেশের অসংখ্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অসংখ্য হন্টেড প্লেস, যেখানে গিয়ে সুমন এবং রেহান তাদের অভিজ্ঞতাগুলো এবং একই সাথে আমাদের লিসনার যারা এখানে আসেন তাদেরকে নিয়ে গিয়ে তাদের অভিজ্ঞতাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। নিশ্চয়ই শুনবেন আপনি প্রতি বৃহস্পতিবার রাত 11:20 আমার নতুন একটি শো, এবং আশা করছি আপনারা আপনাদের ফিডব্যাক জানাবেন, আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকবেন। আবারও বলছি, প্রতি বৃহস্পতিবার রাত 11:20। ফিরছি আপনার কাছে বিজয়, আপনি যেটা বলছিলেন তারপর।
তারপর আমাদের খবর দেয় যে ওই ছেলেটারে খুঁজে বার কর, যে আমার বোনের সাথে, বোনেরা টিট করছে, ওর কত বড় সাহস আমার এলাকায় থেকে আমার বোনের সাথে টিট করছে। তো ছেলেটা মোটামুটি দেখতে অনেক সুন্দর, সেও গার্মেন্টসে টিটু করে, সে গার্মেন্টসের সুপারভাইজার আমরা জানতে কষ্ট পড়ে। তিন দিন খোঁজার পর ছেলেটাকে আমরা পাইছি। পাওয়ার পরে সেদিন পোলাপান ছিল না, মোট তিনজন ছিলাম, মেয়েটার ভাই, আমি আর আমার ওই আরেকটা বড় ভাই ছিল। ওই তিনজন ওই গার্মেন্টসের গেট থেকে ওরা ধরে নিয়েছে, যে মোটরসাইকেলে তুলছে, এলাকার বড় ভাই মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে তুলে সে সেখানে বড় বাড়ি নামক একটা জায়গা ছিল সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া বলে তোর দেশের বাড়ি কই, সে বলে যে আমার দেশের বাড়ি দিনাজপুর। তো আমি বললাম তো ভাই তুমি তো লম্বা ভালোই, মানে হুজুর হবে তো পরে 6 ফিটের মতো, কিন্তু তোমার কুলি জায়গা কত বড় একটা দেখো মাইসটা, মানে এটা বলাতে সেরা মানে কাঁপা কাঁপা শুরু করে দিছে। তখন আমি কথা বলতেছি, বড় ভাইরা কথা বলতেছে না। এই কথা বলে আমি তার আগে দুই তালে দুটো থাপড় দিছি, আমার খুব যত ছিল। ও থাপড় দেওয়ার পরে সে আমার কলার ধরছে, আমার কলার ধরতে দেরি পরে দুই ভাই ইচ্ছা মতো মায়ের এখানকার পোলা মানে আবার একবার বন্ধু এখানে খবর দিছে যে এরকম এরকম ঘটনা। পরে মোট সর্বমোট 7 পোলা মানেছি আমরা। ওরে গোজারি গাছের ডাল মানে ছিঁড়েছে, চিকন ডাল গুলো ওগুলো ছিঁড়ে ইচ্ছা মতো পেটানো হয়েছে, সেটাকে ওই যে গরু পেটে যেভাবে সেভাবে তাকে ইচ্ছা মতো পেটানোর পরে তারপরও আমার স্বাদ মিটেনি, যে আমার খুব রাগ হয়েছে ওর উপরে, যে তার ভিতর আর একটু যে বড় ভাইয়ের সাথে আছি কোনো সমস্যা হইব না, এটা ভেবে তাকে আমি ইচ্ছা মতো লাগছি, মানে এমন অবস্থা। আমার পরে যেটা মনে হয়েছে যে সম্ভবত পাটা ভেঙে দেওয়া, যে আমরা যে পায়ে ওকে পরবর্তীতে আঘাত করা হয়েছে, যে লাঠি ঘুষি, যে শুধু লাঠি, লাঠির পর লাঠি যে ওর পায়ে পড়ছে, সম্ভব আমরা যেটা পরে ধারণা করছি যে ওর পাটা ভেঙে গেছে সম্ভবত। কিন্তু ওকে হিট করার 2 দিন পর আমরা আরো ওকে এলাকায় দেখিনি, তবে অনুমান করছি, অনুমান করে বলতেছি যে ওর পাটা হয়তো ভেঙে গেছে, যেভাবে হিট করা হয়েছে বা যেভাবে ওকে মারা হয়েছে, যারা দেখছে তারা বলতে পারবে যে ওর পায়ের অবস্থাটা কিরকম ছিল বা কিরকম হয়েছে। আমি তোমার তাকে আঘাত করার পর আসলাম বাড়িতে বাহারে আসলাম, বাহারে আসার পরে যে কারো কথা ভালো লাগে না, কারো মানে খাওয়া ভালো লাগে না, সবসময় শুধু যে মাথায় চিন্তা যে কালকে বেন কি করি, কালকে বেন কই যায় মারামারি করতে, মানে বা কালকে বেন কি করব, মানে যে সবসময় খালি মানে দুশ্চিন্তা, মানে খারাপ যেগুলো চিন্তা সেগুলো মাথায় সবসময় থাকে যে এখন কি করা যায়, শুধু এগুলো সবসময় টেনশনে থাকি। আমার এইভাবে টেনশন করতে করতে আমার চেহারাটা নষ্ট হয়ে যায়, মানে খাওয়া দাওয়ার পরে বেশি একটা ই নাই। তবে ওই সিগারেটের প্রতি খুব নেশা, তখন মানে অতিরিক্ত সিগারেট খাওয়া শুরু হয়ে গেছে, এমনকি দিনে 30-35টা পর্যন্ত সিগারেট লাগতো, এরকম সিগারেট খাওয়া একটা নেশা হয়ে গেছিল। কিন্তু তারপরেও আমার বন্ধু বান্ধবের সাথে যাদের সাথে ঘুরতাম তারা অনেক যে বাংলা মদ বলে গাঁজা বলে এগুলো খাইতো, কিন্তু আমি দুদিনই গাঁজা নিয়েছিলাম, মানে আর কোনোদিন আমি ওগুলো খাইনি। কিন্তু আমার টার্গেট ছিল যে আমি কিভাবে টাকা কামাবো, সেটা ভালোভাবে সৎ পথে হোক বা কাউকে মেরে হোক বা কাউকে ই করতে হোক, আমার টার্গেট ছিল এটা, বা ওই যে নেশা করা সি করা এগুলো আমার টার্গেট ছিল না। কিন্তু এভাবে চলতে চলতে যাওয়ার পরাই কয়েকটা মাস গেল, বা দেখে যে বাবা দেখতেছে যে ছেলের কোনো উন্নতি হচ্ছে না, আমি দিন দিন শুধু খারাপের পথে যাইতেছি, তখন বাবা মার সাথে বিয়াদবি করা শুরু করি, মানে ভালো কথা ভালো লাগে না, মানে যে বাবা মার সাথে যে তখন কথাটা বলি তখন ক্ষমতার জোরে কথাটা বলি যে আমার বড় ভাই আছে, কিন্তু বাবা মা যে কি তখন ওইটা আমার মানে এতটাই হয়ে গেছি যে তখন বাবা মা যে কি তখন আমার কোনো কিছুই মনে হয় না যে বাবা মা দিয়ে কি হয়। ওদের সাথে আমি যে জোরের গলায় কথা বলতে থাকি, বাপ মা অনেক কষ্ট পায়, পরে আমারও খুব কষ্ট লাগে যে পরে যত একা কি চিন্তা করি যে বাবা মার সাথে এরকম করে আমার লাভ কি, বাবা মা আছে দেখে তো আমি আছে, ওদের সাথে আমি এরকম করি কেন, ওদের সাথে তো আমার এরকম করার কোনো দরকার নেই, একা একা চিন্তা করি। আবার যে যখন পোলাবানের সাথে মিশি সেই যে ভালো হওয়ার যে পরিকল্পনাটা একটা করি সময়ের ফাঁকে, সেই পরিকল্পনাটা মানে ভুলে যায় যে আমি যে একবার ভালো হওয়ার যে পরিকল্পনা আছে সেটা ভুলে যায়, আবার ওই খারাপ কাজ করতে মারামারি দাঙ্গা ফ্যাসাদ, কোথায় মারামারি হয়, কোথায় কোন মেয়ে রেখেরা কি করছে ওরা ধরে নিয়ে মারো, সবসময় এগুলো চিন্তা ভাবনা নিয়ে থাকি। যেহেতু সময় ফাঁক পাই বা একা থাকি তখনই চিন্তা হয় যে তখন শুধু দুটো জিনিসই চিন্তা হয়, সেই ছেলের আর্তনাদ আর নিজের ভালো হওয়া, সে নিজের স্বপ্নের কথা মনে করে, তখন আমি নীরবে খুব কাঁদি, খুব কষ্ট লাগে যে সময়ের ব্যবধানে হোক আর যে কোনো ব্যবধানে আমার তো এরকম হওয়ার কোনো কথাই ছিল না। আমি যদি মাত্র 200 টাকার জন্য যদি আমি এরকম না করতাম হয়তো চাইতে পারতাম, আমি নিজে নিজে বলি যে তো মার কাছে চাইতে পারতাম যে মা আমাকে সুবিধা খা টাকা দাও, আমি না চেয়ে কেন ওই কাজটা করতে গেলাম। আমি আবার এটাও চিন্তা করি যে আমার সাথে যারা পড়তেছে তারা এবার ইন্টার সেকেন্ড ইয়ার শেষ করবে আর আমি টুকায়ের মতো আর ঢাকা শহর করে রয়েছে, আমার কেউ দান দেয় না, কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারে না, কারোর সাথে যদি কোনো ক্লোজ ভাবে মিশতে যায় এই চুরের অপবাদ দেয় তখন আমার কষ্ট লাগে। এগুলো চিন্তা করে আর সেই যে একটা বিশেষ চিন্তা যেটা আমার সেই ছেলের আর্তনাদ, সেই ছেলের কষ্টটা আমার সবসময় ছবির পর্দার মতো আমার চোখের সামনে বাসে, আমার মন চায় যে তারা যদি কোথাও রাখছে আমি তার পা ধরে দিয়ে ক্ষমা চাইতাম, তাহলে হয়তো আমি কিছুটা এরকম শান্তি পেতাম। আবার এগুলো যখন মনে হয় তখন ভালো হওয়ার কল্পনা করি যে না আমি এগুলো সিগারেটও খাবো না, কারোর সাথে বিয়া দিব করবো না, বাবা মার কথা মতো চলবো, বাবা মা যেটা বলে আমি সেটাই শুনবো, এরকম দেখা যায় একা এরকম চিন্তা ভাবনা করি। 2-3 দিন এই চিন্তা ভাবনা এইটা থাকে যে 2-3 দিন ভালোভাবে চলি, কথাবার্তা বলি, ভালো খাই, বাবা মার কথা মতোই চলে, কিন্তু দেখা গেছে 2-3 দিন পরে ওই যে পোলাবানের নেশাটা আর কাটে না, আবার এই পোলাবানের সাথে মিশে আবার সেই মারামারি দাঙ্গা ফেজা সিগারেট খাওয়া খাই শুরু হয়ে যায়গা। তো এইভাবে চলতে চলতেই বাবা মা প্ল্যান করে বা আমার নানা সব প্ল্যান করে যে আমাকে বাড়িতে নিয়ে বিয়ের ব্যবস্থা করছে, যে এটা আমি জানি না তখন আমার চাকরি অবস্থায়, তখন বাবা আমাকে বলে যে বাড়িতে যাইবা না, মানে আমার এমনই নেশা ছিল যে আমার বাড়িতে যাওয়া কোনো ভালো লাগতো না, এরকম তাই আমার নেশা যে বাড়িতে যাওয়ার, আমি যে আমার ছোট বোনটা এত ভালোবাসতাম, এত আদর করতাম, সে ছোট বোনের মানে না আমি মনে করতো না যে আমার ছোট বোন আছে, আমার কখনো মনে হইতো না এইসব খারাপ পোলাবানের সাথে মিশে আমি এতটা খারাপ হয়ে গেছিলাম। তো বাবা মা চিন্তা করলো যে আসলেই তো এটা অনেক খারাপ হইতেছে, মানে ওরা অনেক প্ল্যান করছে, প্ল্যানগুলো হয়তো ওরা আমাকে বলছে পরে বলছে, এই জন্য আমি বলতে পারতেছি, ওরা নানা সহ বাড়ির মুরব্বীরা সহ আমার বিয়ে ঠিক করছে এটা আমি জানি না। তখন বাবা বলছে যে তোমার বাড়িতে যেতে হইব, চলো।
আপনি কাজ করেন না, কিছু একটা করেন না, এত ছোট বয়সে আপনার বিয়ে ঠিক করে ফেললো?
এত বয়সে বিয়ে ঠিক করার কারণ তো বাবা মার চিন্তা, হয়তো বিয়ে করার পরে বউয়ের একটা যে ই আছে সেটা মানে টানে যদি ভালো হয়ে যায় তাহলে হয়তো যাতে ভবিষ্যৎটা কিছুটা হলে তো তার কিছু করে খেতে পারবে, বাবা মা এই চিন্তা করে আমার বিয়েটা দিয়েছে, যেটা আমি বিয়ের পরে বাবা মার মুখ থেকে শুনেছি। বাবা মা ভেবেছিল যে আমি এইভাবে চলতে থাকলে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, আমি কোনোদিন কোনো কিছু করতে পারবো না, শুধু সারা জীবন মানুষের ধিক্কার, মানুষের খোঁটা বা পরটটা খেয়ে আমাকে বাঁচতে হবে। মা বাবা অনেক সময় এগুলো করে বকতো যে তুই সারা জীবন ভিক্ষা করে খাইতেই, আমরা মরে গেলে কি করে খাবি, এগুলা বলতো, হয়তো এভাবে আমার বাড়ির মুরব্বী করে আমার বিয়ে ঠিক করে। আমাকে বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে, আমার নিয়ত যে আমি বাড়ি যাবো না, বাড়িতে সবাই যাবে আমি যাবো না। তখন বাবা রিকোয়েস্ট করে যে চলো বাড়িতে, চলো বাড়িতে, সব কোনো বেড়ে যাও না, কয়েক বছর হয়ে গেল কাজ বুঝারি তো বাড়ি যাও না, এবার বাড়ি চলো। ঠিক আছে বাবার কথা রাজি এলাম, বাড়ি যাবো। আর ওই যে মেয়েটার সাথে যে গেমডেম হয়েছিল, মানে যে মেয়েটার সাথে আমার রিলেশন ছিল, তাসলিমা খাতুন বিনতি, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি অনেকবার যোগাযোগ করছি কিন্তু সে অ্যাভয়েড করছে, যে সে বলছে যে আমি এগুলো দুঃস্বপ্ন, এগুলো ভুলে যাও। এগুলো আমি এর লেগে ভুলে গেছি। তো বাড়িতে ঈদের দিন নামাজের মানে কুরবানির পর জোহর নামাজের পরে আমি জানি যে আমার কালকে বিয়া। তারপর আমার খালাতো বোনের সাথে বিয়ে ঠিক করছে, তখন আমি তো হঠাৎ করে সিনক্রেট করলাম যে আমার জানাইল না, কিছু করলাম না, তোমরা বিয়ে দিলে আর আমি বিয়ে করবো, কামাই করতে পারি না, বিয়েটা খাওয়াতে পারি না, তুমি কেন বিয়ে করবো? তুই বিয়ে কর, বউরে খাওয়ানোর চিন্তা কি করা লাগে সেটা আমরা করবো, তুই খালি বিয়ে কর। তখন মা বাবাও মানে একবার রাগের মাথায় করে একবার ভালো করে বোঝালো যে এরকম করছস, এখন তো মান সম্মান একটা যে বস্তু এটা আমাদের কারোর রাখিস নাই, এখন হয়তো তুই আমাদের এই কথাটা রাখ। তখন আমি গভীর ভাবে চিন্তা করলাম যে আসলেই তো ছোট থেকে বড় হয়েছে শুধু মা বাবার বিরুদ্ধে গেছি, আমি চাইছি মা বাবার মুখ উজ্জ্বল করতে, আর মা বাবার মুখ অন্ধকারের দিকে আমি ঠেলে দিচ্ছি শুধু আমার কারণে। এগুলা চিন্তা করে আমি বিয়েতে রাজি হয়ে যাই। তো রাজি হয়ে যাওয়ার পর আমার যেদিন বরযাত্রী যাবে, তিনটা বাজে মানে তিনটা বিকাল তিনটার দিক দিয়ে মানে আমরা রেডি হবো, যাইতে যাইতে সন্ধ্যা হবে এরকম। তার তিনটার আগে আমার যে বিন্দি মেয়ের সাথে রিলেশন ছিল সে তিনটার আগে আমাকে ফোন দিচ্ছে, সেই প্রায় আড়াই বছর পর সে আমার সাথে ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলে যে তুমি আজকে আমার সাথে দেখা করো, তোমার সাথে আমার ভালো লাগছে।
আড়াই বছর পর
তখন আমি আবার আমি নিজে নিজে বিয়ের নিয়ত পাল্টাই ফেলেছি। আমি বিন্দিটা আসলে খুব বেশি ভালোবাসতাম, দুজনে সবকিছু করতে পারতাম, ওরা এরকম ভালোবাসতাম। তখন আমি নিজে নিজে বিয়ের সিদ্ধান্ত পাল্টাই ফেলেছি যে ও যেহেতু দেখা করতে কইতেছে, বিয়ে আমি করুন, আমি ওর সাথে দেখা করুন। তখন আলমারি থেকে 17,000 টাকা নেই, যে বিয়ের বাজারের জন্য যেটা রাখা হয়, আমি 17,000 টাকা হাতে নিই। হাতে নিয়ে যে আমি নিয়ত করি যে বিয়ে করবো না, পালে যাবো, যে বিন্দির ওখানে আসবো, বিন্দিকে বিয়ে করবো। তো 70 টাকা নেই, নিয়ে বেশি না, আমাদের বাড়ি থেকে প্রায় 2-3 মিনিট হাঁটি, মানে আমাদের এটা ভিটা মানে পুরান ভিটা, আগে যেখানে বাড়ি ছিল সেই জায়গায় এসে বসি। বসে আবার ওই যে আবার চিন্তা করি যে এইভাবে যদি যাই তাহলে হয় বাপ মা তো দুজনে বিষ খাইবো খাইবই, আমার কোনোদিন এই এলাকায় ঢোকাইবো না। যেহেতু বরযাত্রী যাবে সন্ধ্যার দিকে, আজকে যদি আমি এই কাজটা করি তাহলে তো বাবা আমার বেঁচে থাকার কোনো প্রশ্নই থাকে না এখানে। তখন এটা চিন্তা করে আমি আবার বাড়িতে ফেরত যাই, যে তারপরে বাবা মার অনুমতিতে আল্লাহর রহমতে আমার বিয়েটা হয়। তো বিয়েটা হওয়ার পরে এখনো মোটামুটি সেই খারাপ নেশাটা নাই, তারপরেও এখন আমি ফিল করতেছি যে আমি কি ভুলগুলো করেছি।
কবে বিয়ে হলো আপনার?
আমার বিয়ে হয়েছে গত কুরবানি ঈদে।
গত কুরবানি ঈদে মানে এক বছর আগে?
জি, এক বছর হয়েছে।
কি করেন আপনি?
আমি এখন বিয়ের পরে আব্বার সাথে আবার সেই আগের ফ্যাক্টরিতে চাকরি করতেছি, যে ফ্যাক্টরিতে আমার সেই ঘটনাগুলো ছিল সেই একই কোম্পানিতে আমি আবার চাকরি করতেছি।
ওকে, প্রথম কথা হচ্ছে আমরা মোটিভেট ইন্সপায়ার করি না যে একজন মানুষকে ভালো করার জন্য তাকে বিয়ে করে দিতে হবে, এবং এটা হিতে বিপরীত হয়ে যায়। আপনার বয়স কত?
আমার বয়স 21।
তো 21 বছর বয়স আপনার, আপনার জায়গা থেকে হয়তো বিয়ের বয়স হয়েছে, কিন্তু মেয়েটার কি বিয়ের বয়স হয়েছিল? মেয়েটার কত বছর বয়সে বিয়ে করেছেন?
মেয়েটার আসলে বিয়ের বয়স নেই, আমি যেহেতু 6 পর্যন্ত লেখাপড়া করলো, আমি তো ওই কিছুটা হলো সাধারণ জ্ঞান বোধটা আমার কাছে আছে যেটা আমি বুঝি, কিন্তু তারপরেও বাবা মার ইচ্ছে আমি কাজটা করেছি। মেয়ের বয়স মাত্র 15 বছর।
আপনি সংসার চালান কিভাবে? আপনার রোজগার দিয়ে নাকি আপনার সংসার আপনার বাবা মার সাথেই একসাথে থাকেন?
আমার বাবা মার সাথে একসাথে থেকে আমি 7,500 টাকা স্যালারি পাই, যেখানে আমাদের থাকার ব্যবস্থাটা কোম্পানি করে দেয়, সেখানে রুম ভাড়া লাগে না, লাগে বলতে 100 টাকা রুম ভাড়া লাগে।
আপনার যে ফ্রেন্ড সার্কেল, সেই ফ্রেন্ড সার্কেলে এখন এরকম খারাপ ছেলে পেলে নেই?
এখন খারাপ ছেলে পেলে থাকলেও আমি তাদের সাথে মিশি না, আমি মিশতে চাই, মন চাই মিশি, কিন্তু ওই যে আমার সবসময় আগের কথাগুলো মনে পড়ে যে এইভাবে তো আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আর কতদিন বা ই করবো, এইভাবে চলবো। মানে একবার যদি মন থেকে তাদের সাথে মিশি, তাই আমি তিনবার আমার সেই পুরন কথাগুলো মনে পড়ে আমি মিশি না। আমি এখন একটা জিনিস যেটা আমার প্রতিদিনই চোখের পানে ঝরায়, দুইটা জিনিস, একটা জিনিস সেই ছেলের আর্তনাদ, আরেকটা জিনিস আমার সেই স্বপ্ন সেনাবাহিনী। আমি এখন রাস্তাঘাটে যেখানে সেনাবাহিনী দেখি আমি তাদেরকে সেলুট জানাই। আমার সেই স্বপ্নের কথাগুলো আমার এখন খুব কষ্ট দেয় যে আমি কি ভুলটা করেছিলাম, কেন করেছিলাম এই ভুলটা, এর জবাবটা যদি আমি কোনোভাবে খুঁজে পাইতাম তাহলে হয়তো।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের বিজয়ের জীবনের অপ্রিয় সত্য। বিজয় এখন 21 বছরের বিজয়, বিজয়ের উপলব্ধি 21 বছর বয়সেই হয়তো বা হয়েছে, কিন্তু ওর যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নের জায়গাতে ও পারত হতে। পরিস্থিতি, সামাজিকতা এবং ওর বড় হয়ে ওঠা পারিপার্শ্বিক পরিবেশ ওকে সেই স্বপ্ন থেকে অনেক দূরে নিয়ে এসছে। ওর জীবনে একটা মস্ত বড় ভুল আছে, অনেক বড় একটা কষ্টের জায়গা আছে। আমরা আজকে এই বিজয়কে উপস্থাপন করে সমাজের লাখো বিজয়কে একটা কথা বলতে চেয়েছি, যে ভুল আপনি করবেন সেই ভুলটা সারা জীবনে আপনার চরিত্রে দাগ ফেলে থাকবে। এই ভুলের দাগ মোছার কোনো ক্ষমতা আপনার নেই, এবং আপনার বিবেক এমনভাবে সৃষ্টিকর্তা আপনার মধ্যে তৈরি করে দিয়েছে, এটা একটা সময় না একটা সময় আপনার ভিতরে জাগবেই। এবং জাগার পরেও আপনাকে যদি সমাজ শাস্তি না দিয়ে থাকে, রাষ্ট্রের চোখ যদি আপনি ফাঁকি দেন, আইনের চোখ যদি আপনি ফাঁকি দেন, নিজের চোখ, নিজের বিবেকের চোখকে আপনি কখনো ফাঁকি দিতে পারবেন না। এবং ওটার যে শাস্তি, ওটা সবচাইতে ভয়াবহ শাস্তি, যে শাস্তি পাচ্ছে আজকে বিজয়। আমরা এই পর্যায়ে আজকে আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে একটু কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন পুরো বিষয়টা, আপনি আমাদের সঙ্গে শুরুতেই আছেন, কি বলার আছে আপনার?
আমি বিজয় কাহিনী শুনছি। কয়েকটা জিনিস আমাদের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এক হচ্ছে যে ছোটকাল থেকে কিন্তু পারিবারিক যে শৃঙ্খল বা নিয়ম অথবা মূল্যবোধ অথবা একটা নজরদারি, সেটার ঘাটতি থাকে সেখানে, সেই জন্য খুব ভালোভাবে বেড়ে উঠে না। বিজয়ের ক্ষেত্রে সেই ব্যাপারটা রয়ে গেছিল। এবং যেটা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা বারবার লক্ষ্য করছি যে সংঘদোষ, সে অনেক সন্ত্রাসী বা খারাপ লোকদের সঙ্গে চলাফেরা করতো। এক সময় সে সেনাবাহিনীর যাওয়ার জন্য সে আশা পোষণ করত, আকাঙ্ক্ষা পোষণ করত, প্রথম ছোট আশা এবং মহত্তর একটা আকাঙ্ক্ষা ছিল। তো সংঘদোষের কারণে জীবনের লক্ষ্য আমরা সাধারণত করি মুসলমানের, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো অথবা রাজনীতিবিদ হবো বা সেনা জেনারেল হবো, কিন্তু সে পরে জীবনের এইম লক্ষ্য এইম হয়ে গেল সে সন্ত্রাসী হবে। এটা অত্যন্ত মানে বেদনাদায়ক, এবং এটা বুঝতে হবে যে সে প্রথম থেকে ছোটকাল থেকে উচ্চতর মূল্যবোধ যা বলে জীবনে যে লক্ষ্য পৌঁছে যে একটু ভালো কিছু আছে সেদিকে যাওয়ার মতন মন মানসিকতা অথবা পরিস্থিতি তার মধ্যে ছিল না। যত ধরনের খারাপ কাজ তারা করা সম্ভব তা করতেছে, আমার খুবই হৃদয়বিজনক যে একজনের কাছ থেকে দা নিয়েছে, সে দা সে চাইতে কেন কাছে গেল, কেন সে ওই লোক তার কাছ থেকে টানা টাকা আদায় করতে চাইলো, সেই কারণে সে এবং কাকে নিয়ে সেই লোকটাকে মেরে ফেলছে, হত্যা করে ফেলেছে। এই যে মানুষ হত্যা খুন করতে সামান্য কারণে খুন করে ফেলতে পারে, এটা হচ্ছে তাদের ভিতরে যে মানবিক মূল্যবোধ, তাদের ভিতরে যে কোমল বৃত্তিগুলি, শুকুমার বৃত্তিগুলি, সেগুলি ঠিক হয়নি। তারা একেবারে কঠোর, কর্কশ, রূঢ় টাইপের মানুষ হিসাবে বেড়ে উঠে, সেই কারণে নিষ্ঠুরতম নিষ্ঠুরতম কাজ তারা খুব অবলীলায় করতে পারে যেটা সে করেছে। কিন্তু সুখের বিষয় হচ্ছে এই যে যাহা বলিব শক্ত বলিব অনুষ্ঠানটা এই ধরনের অত্যন্ত নিষ্ঠুর এবং নষ্ট হয়ে যাওয়া অন্ধকার পথে চলে যাওয়া লোকদেরকেও আলোর দিশা দেয়। সেই অনুষ্ঠান শোনার পর থেকে তার ভিতরে বিবেকে আবার জাগ্রত হয়েছে। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষের ভিতরে যতই খারাপ হোক না কেন একটা ভালো মন বা ভালো মানুষ লুকিয়ে থাকে। যদি পরিবেশ পাওয়া যায়, যদি সেরকম কোনো অনুপ্রেরণা পাওয়া যায়, তাহলে কিন্তু সেই বিবেকটা আবার জাগ্রত হয়। সেটা প্রমাণ হচ্ছে এই যাহা বলব সত্য বলব যাহা বলব সত্য বলব অনুষ্ঠানটা, এরকম অফয়ের মনে যাদের ভিতরে বিবেক ছিল না অথবা বিবেক ছিল তাদের ভিতরে আবার নতুন করে বিবেক জাগিয়ে দিয়েছে, তারা আবার নতুন করে নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেছে, দেখতে পেয়েছে এতদিন সে যা করেছে সেটা খুবই ভুল ছিল না, অন্যায় ছিল, পাপ ছিল, এবং সেগুলি সে বুঝতে পেরে এখন সে আবার ভালো হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। আমরা তাকে সাধুবাদ জানাই। এবং এখন যেটা প্রশ্ন যে সে কিভাবে ভালো হয়ে আসবে, যে কোনো স্বভাব একবার তৈরি হয়ে গেলে সহজে কিন্তু সেটা ভাঙা যায় না। অতএব একবার খারাপ স্বভাব হয়ে গেলে আবার নতুন করে ভালো হতে হলে কিন্তু অনেক বড় ধরনের নিজের ভিতরকে দিয়ে একটা আত্মবুদ্ধি থাকতে হবে এবং প্রচন্ড ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি যা খারাপ করেছি এটা যে অত্যন্ত খারাপ কাজ এটা বারবার মনে রাখ, এবং সেই জন্য এই খারাপ কাজের বিপরীতে বরং অতীতের খারাপ কাজের তাকে অন্যায় তাপ কাজ থেকে সরিয়ে আসার জন্য তাকে আরো বেশি করে ভালো কাজ করতে হবে, বেশি করে পূর্ণ কাজ করতে হবে, যাতে এখন সে শুধু ভালোই থাকবে না, সে অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি পূর্ণ কাজ করবে, অনেক বেশি দৈনিক কাজ করবে। সে এখন দর্মীদিকে ফিরে আসতে পারে, আল্লাহর কাছে মাপে সে মানে দৈনিক জীবনযাপনের পরিপূর্ণ নিষ্ঠার সঙ্গে সেখানে লেগে যেতে পারে, তার ফলে তার পাপ আল্লাহ এমনি মোচন করতে পারে এবং ভালো সমাজের জন্য মানুষের জন্য আরো ভালো ভালো কিছু বেশি মনোযোগ দিতে পারে, অর্থাৎ সবচেয়ে খারাপের থেকে সিরিয়াস থেকে সবচেয়ে ভালোর দিকে তাকে করতে হবে।
অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা মনে করি আপনার যে ওপিনিয়ন, সেই ওপিনিয়ন গুলো প্রতি মুহূর্তে আমাদেরকে একটা সৎ পথের পরামর্শ দেয়। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই যাহা বলিব সত্য বলিবতে। একটু পরে আমরা আবারও ফিরে আসছি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং শুনতেই থাকবেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা অসংখ্য অসংখ্য SMS কমেন্টস পেয়েছি এবং একই সাথে ফেসবুকে যারা মন্তব্য করেছেন, ইমেইল করেছেন, আমরা কিছু কমেন্টস অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদেরকে বলতে চাই। রাহাত গুলশান থেকে লিখেছে, বিজয়ের মতো মানুষ আমাদের সমাজে অনেক আছে, এদের ছোটবেলায় যথেষ্ট পরিমাণ শাসনের অভাব রয়েছিল, সঠিকভাবে গাইড করলে আজকে বিজয়ের মতো মানুষের জন্ম আমাদের সোসাইটিতে হতো না। আমাদের সবাইকে বিজয়ের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। দিদার লিখেছে, রায়পুর থেকে টাকার নেশায় মানুষকে খারাপ করে ফেলে, ছোটবেলা থেকে বিজয়কে টাকার নেশায় ধরেছিল আর এই টাকার জন্য সে চুরি করতেও কোনো দ্বিধা করেনি। ছেলেমেয়েরা এভাবেই মূলত খারাপ হয়। ফয়সাল রূপনগর থেকে লিখেছে, আমাদের বাসার পাশেও এমন একটা ঘটনা আছে, এদের শাস্তি হওয়া উচিত। এদের জন্য আমরা আমাদের মা বোনেরা রাস্তায় চলাফেরা করতে পারি না এবং ইতস্তত করতে হয়। মুন্নি কক্সবাজার থেকে লিখেছে, যে মানুষ খুন করতে পারে তার দ্বারা অসম্ভব বলে কোনো কিছু নেই, সমাজের কীট এরা, এদেরকে ধরে আইনের হাতে তুলে দেওয়া উচিত। আরো ভালো হয় সবার সামনে গুলি করে মেরে ফেললে। আসলে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছেন আপনি, আপনার ভাবাবেগ ঘটেছে, কিন্তু একটা জিনিস মনে রাখবে মুন্নি, এদেরকে মেরে ফেললে আসলে পুরো সোসাইটিটা ক্লিন হয়ে যাবে না, বরং এদের যাতে জন্ম না হয় সে বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। সাগর বিবারিয়া থেকে লিখেছে, আমরা শুধু এদের খারাপ দিকটার কথাই বলি কিন্তু আমরা কেউ এদের কথা ভালোভাবে চিন্তা করি না। যে মানুষটা খারাপ হয়ে গেছে তাকে অন্তত ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত। আমি আপনার সঙ্গে একেবারেই একমত। একটা বিষয় আমি লক্ষ্য করেছি, আজকে আমাদের যাহা বলিব সত্য বলিব 74তম পর্ব এবং এই 74তম পর্বের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমরা সবাই না অনেক বেশি অ্যাডভাইস করি আমাদের, বিশেষ করে গেস্ট যারা আসে আমাদের SMS গুলোর মধ্যে। যদি এরকম থাকে যে আমরা কি শিখলাম, কি বলল, কোথায় ঠিক করলে আসলে বিজয়ের মতো মানুষরা সমাজে ভালো পথে আসতে পারে কিংবা তাদের জন্মই হবে না, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু টু দ্য পয়েন্ট আমাদের অনুষ্ঠানটা সাকসেস হয়। কিন্তু আমরা আসলে সেই বিষয়গুলো থেকে খুব একটা লক্ষ্য রাখি না। আমিরুল সিরাজ থেকে লিখেছে, ছোটখাটো ভুল থেকেই কিন্তু মানুষ বড় বড় ভুল করে। এগ্রি, বিজয়ও তাই, সে চুরি করে তার এই পাপের পথে পা রেখেছে এবং তার পরে সেটা লোভে পরিণত হয়েছে এবং আরো পরে সে বড় খুনি হয়েছে, সন্ত্রাসে পরিণত হয়েছে এবং এখান থেকে তাদেরকে ফেরানো উচিত। শুভমিতা লিখেছে, কাঁচপুর থেকে, এদের প্রচন্ড খারাপ ব্যবহার করা উচিত এদেরকে, কি করে এরা অন্যকে খুন করতে পারে, এদের কি মা বোন নেই, আত্মীয় স্বজন নেই এবং মানুষ এতটা খারাপ হয় কিভাবে। শুভমিতা, এর চেয়েও খারাপ মানুষ সোসাইটিতে আছে এবং চারপাশেই আছে, এমনও হতে পারে হয়তো আপনার খুব কাছের মানুষদের মধ্যেই তারা আছে। কিন্তু আমরা আসলে আপনাকে পেসিমিস্টিক কোনো কথা বলতে চাই না, আমরা বলতে চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভালো, প্রত্যেকটি মানুষই পুরো দুনিয়াটাকে পরিবর্তন করতে পারেন পজিটিভ সেন্সে, এরকম সম্ভাবনা নিয়ে দুনিয়াতে আসেন। কিন্তু পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে, সামাজিকতার কারণে সে মানুষটি একজন অপরাধীতে পরিণত হয়। একটা কথাই আছে আমরা গানে জানি, পাপকে ঘৃণা করো পাপি কেন, যিনি পাপি তাকে ভালো পথে আনতে পারলেই এটা আমাদের জন্য অনেক অনেক বড় একটা সাকসেস হবে। এই যে এত এত কমেন্টস আমরা পেলাম, বিজয় আপনার কি বলার আছে আমাদের লিসেনারদের?
আমি লিসেনারদের এটাই বলতে চাই যে আমি যে স্বপ্নটা দেখেছিলাম, আমার মতো হয়তো অনেকেই, সবাই, শুধু অনেকেই না, পৃথিবীর সবার মাঝে একটা স্বপ্ন বিরাজ করেছে যে আমি বড় হয়ে সেটা হব, এটা হব। কিন্তু সেই স্বপ্নের মাঝেই সবাই বেঁচে থাকতে চাই সুন্দরভাবে, কিন্তু আমি যে ছোট ভুলগুলো করে এত বড় অপরাধ করেছি, লিসেনারদের আমি করজোড়ে মিনতি করছি, আপনারা বিবেক থাকতে এমন কোনো ভুল করবেন না যে ভুল আপনাকে খারাপের দিকে ঠেলে দেবে, আপনার স্বপ্নটাকে ভেঙে দেবে। স্বপ্ন ভাঙার যে কষ্ট, হয়তো আপনার স্বপ্নটা না ভাঙলে আপনি বুঝতে পারবেন না, তাই আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, আপনার স্বপ্নটাকে ভাঙতে দিন না, আমার মতো ভুল আপনারা করবেন না।
অনেক অনেক ধন্যবাদ বিজয় আপনার কমেন্টসের জন্য। প্রিয় শ্রোতা, আজকের মতো আমরা সাইনিং অফ করতে চাই যাহা বলিব সত্য বলিব থেকে। তবে তার আগে যাহা বলিব সত্য বলিব নিয়মিত সেগমেন্ট আমরা আর জে রাজুর কাছ থেকে শুনবো এই সপ্তাহে কি আমাদেরকে মেইল কিংবা চিঠি পাঠিয়েছে, চলুন শোনা যাক।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি কাজল চট্টগ্রাম থেকে। আমি অনেকদিন ধরেই যাহা বলিব সত্য বলিব শুনে আসছি, আমার খুব ভালো লাগে, আর সেই ভালো লাগা থেকেই আজকের এই চিঠি লেখা। আমিও একটা ভুল করেছি, আজ সেই ভুলের কথা স্বীকার করতে চাই। তখন আমার SSC পরীক্ষা চলছে, সকালে পরীক্ষা, একটা রিক্সায় উঠেছি। রিক্সাওয়ালা একটু বয়স্ক ছিল, তাকে বারবার বললাম একটু দ্রুত আমাকে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু দ্রুত চালাতে পারছিল না। পরীক্ষার হলে পৌঁছতে আমার দেরি হয়, রিক্সা থেকে নেমে তার উপর খুব খারাপ ব্যবহার করি আমি, তাকে একটি থাপ্পড় মারি। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আজ মনে হচ্ছে আমি চরম অন্যায় করেছি। আমাকে সে ক্ষমা করবে কিনা আমি জানি না, তবে আমি তার কাছে ক্ষমা চাইছি, তিনি যেন আমাকে ক্ষমা করেন।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে এই বন্ধুটিকে আপনার এই উপলব্ধির জন্য। আপনার উপলব্ধি আমাদের সবার উপলব্ধি হোক, আপনার মতো ভুল আমরা যেন না করি, তাহলেই আমরা বলতে পারবো যে কথাগুলো আমি সবসময় বলি যাহা বলিব সত্য বলিবতে, যে একজনের উপলব্ধি থেকে যদি আমরা শিখি তাহলে আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। আজকের মতো শেষ করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। যাবার আগে সবাইকে একটি কথা বারবার মনে করিয়ে দিচ্ছি, পৃথিবী যদি আপনাকে শাস্তি দিতে না পারে আপনার ভুলের কারণে, আপনার ভেতরের বিবেক বোধ আপনাকে কোনো না কোনো দিন চরম শাস্তির মুখোমুখি করবে। এটা থেকে বাঁচার জন্য একটু ভয় অন্তরের মধ্যে প্রতিস্থাপন করুন এবং খারাপ কাজ থেকে দূরে থাকুন। আজকের মতো আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জুর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.